exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজিকে বিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904, যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। আজকের এই জীবন গল্পে কে আলো ছড়াবে নাকি অন্যরকম একটা বোধের মধ্য দিয়ে নিয়ে যাবে তার সঙ্গে পরিচিত হব। তার আগে আপনাদেরকে বলছি, আমাদের এই অনুষ্ঠানটি সম্পর্কে কিংবা কোনো গেস্ট সম্পর্কে কিংবা আমার সম্পর্কে যদি আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে সেটা দুইভাবে সম্ভব। একটা হচ্ছে আমার পেজটিতে অ্যাক্টিভ থেকে লাইক দিয়ে কমেন্টস করে, আরেকটি যেটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, সেখানে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অনেক সময় ভাগ্যক্রমে যায়, অথবা আপনি সেখানে আমাকে ইনবক্স করতে পারেন। প্রয়োজনীয় যদি কথাবার্তা লেখেন তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথাবার্তা বলি আমার ফেসবুকের মাধ্যমে। সেখানে আপনি ফলোয়ারও হতে পারেন কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি চাইলে যদি ফাঁকা থাকে তাহলে আপনাদেরকে অ্যাডও করতে পারি। তো আমি আমার পেজটিতে বেসিক্যালি আমার আইডি, পার্সোনাল আইডিটা শেয়ার করে দিচ্ছি ফেসবুকে। এটা আসলে পার্সোনাল আর নাই, তো পাবলিক আইডি হয়ে গেছে, প্রায় 2,20,000 মতো ফলোয়ার ওখানে। www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। লাইক দেবেন এবং এই পেজে আমার যে পার্সোনাল আইডি সেখানে ট্যাগ করা থাকে বিভিন্ন পোস্টে এবং একই সাথে শেয়ারও দেওয়া আছে। আপনারা চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন এবং কমেন্টস অ্যালাউ করা আছে পাবলিকলি। ওকে, শুরু করি। আপনার নামটা একটু প্রথমে বলেন।
আমার নাম রাব্বি।
রাব্বি, রাব্বি আপনি কিছুদিন আগে আমাদের স্টুডিওতে এসেছিলেন, আপনি এবং আপনার নানি সহ দুজনেই আমার সঙ্গে স্টুডিও। ভালো আছেন আপনি? নামনি কথা বলুন, কথা বলুন। আপনার নাম জিজ্ঞেস করার আগেই আপনি বলে দিয়েছেন আপনার নাম।
নাম না,
ফুলবানু। আচ্ছা, ফুলবানু তো কি রিজিয়া কে? ও আচ্ছা, মার নাম বললো। আচ্ছা, তো এই দুজন আজকে আমার সঙ্গে আছেন। ওনার মা হচ্ছেন রিজিয়া আর নানির নাম হচ্ছে ফুলবানু, আপনি হচ্ছেন ফুলবানু। আচ্ছা, তো কেমন আছেন? আপনার কথা আগে জিজ্ঞেস করি, আপনি কেমন আছেন?
আল্লাহ রাখছে বলে। আপনি কেমন?
জি আমি ভালো আছি। আপনার আপনার নানু বেঁচে আছে? আপনার হাজবেন্ড বেঁচে আছে? মারা গেছে অনেক আগে। তো রাব্বি অনেক আগে আমার কাছে এসেছিল এবং রাব্বির একটা ছোটখাটো ভিডিও ক্লিপ আমি আমার ফেসবুকে আমার যে পার্সোনাল আইডি সেখানে আপডেট দিয়েছিলাম এবং এই পেজটিতে আমি শেয়ার করেছিলাম। তারপর অনেকেই আমাকে বলেন যে জীবন গল্পটা তারা শুনতে চান। তো কি সেই জীবন গল্প? যারা ভিডিওটা দেখেছেন তারা তো জানবেনই, আর যারা দেখেননি আমি সবাইকে অনুরোধ করব আজকের এই জীবন গল্পটি সবার শোনা উচিত। এবং শুধু শোনা না, যদি রাব্বি ভালো করে বলতে পারে তাহলে আমি বলবো যে এটা ডাউনলোড করে আমাদের ইউটিউব থেকে অন্তত 10-100 জন লোককে আপনি শোনাবেন। শোনালে আপনার এক অর্থে বলা যেতে পারে একটা ভালো কাজ হবে এবং উপকার হবে মানুষের। এতে উপকারের জায়গাটা থেকে আপনি মনে করতে পারেন আপনার যে দায়িত্ব আপনি পালন করলেন সেখান থেকে একটা আত্মতৃপ্তি আপনি পাবেন এবং সওয়াবের কাজ আমি মনে করি। ওকে, তো রাব্বি আমরা শুরু করি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলার আছে।
প্রথমে ভাই আপনাকে ধন্যবাদ দেবো, কারণ আমার এই জায়গার সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই জীবনের গল্প আমি অনেকদিন ধরে শুনি, কিন্তু এই জীবনের গল্প মানে আমাদের এদিকে মানে ডাউনলোড করে নামানো হয় এবং 10 টাকা করে বিক্রি করা।
কোন এলাকা এটা?
এটা থানার নাম বলবো না, কিন্তু কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ এটা 10 টাকা করে বিক্রি করতে হয়?
10 টাকা করে মানে একটা জীবনের গল্প বিক্রি করে।
এখনো বিক্রি করে?
এখনো এখন পাঁচটা করে না, আগে দশটা পনেরোটা করে নিত।
আচ্ছা,
এই 2012-13
প্রথম দিকে?
হ্যাঁ প্রথম দিকে।
আচ্ছা, তো আপনি নিতেন এগুলো? আপনি কিনতেন?
আমি নিতাম না, আমি তো মনে করেন যে শুনতাম আমি নেওয়ার দরকার কি।
আচ্ছা,
আমি আরো মানে রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে আমি যেখানে কাজ করতাম গ্যারেজে কাজ করতাম ওইখানে আরো শুনাইতাম।
আচ্ছা,
আর মানে রাত্রে শুনতাম, দিনে মনে করেন যে সবাই মিলে আলোচনা করতাম করতাম এটা হয়েছে ওইটা হয়েছে।
ওকে ঠিক আছে, তো বলেন। হ্যাঁ,
আমার নাম রাব্বি এবং আমার দেশের বাড়ি, আমার আব্বুর বাড়ি হচ্ছে দিনাজপুর। মানে জন্ম, আমার আব্বুর জন্মস্থল হচ্ছে বগুড়া, আর এমনি বাড়ি হচ্ছে দিনাজপুর।
আচ্ছা,
আর ছোট থেকে বড় হয়েছে কিশোরগঞ্জ।
বাবা কি করতো?
আমার আব্বু আর আম্মু ঢাকা ছিল, পরে আমার আব্বু এমনি গাড়ি চালাইতো, আমার আম্মু গার্মেন্টস চাকরি করতো। এরা আমার আব্বুর পছন্দ হয়েছে আমার আম্মুকে, পরে
নিজেরা নিজেরা বিয়ে করে
নিজেই পরে বিয়ে করছে।
আচ্ছা,
বিয়ে হওয়ার পরে আমার আম্মু ঢাকা ছিল, আমার আব্বু যে মানে আমার আমি যখন 4 মাসের পরে যখন ছিলাম তখন আমার আব্বু চলে গেছে। চলে যাওয়ার পরে পরে মনে করেন যখন আমিও হয়েছি 1 মাস না 2 মাস পরে আইসি, পরে আমার আব্বু আইসি আমার দেখলো, দেখার পরে পরে গেল চলে গেল, পরে আবার আসলো, এই তো চলতে আছে মানে ভালো চলতে। তারপর হঠাৎ যখন আমার বয়স 2 বছর তখন আমার টাইফয়েড জ্বর হইলো।
আচ্ছা,
টাইফয়েড জ্বর মনে করেন যে আমার সমস্যা দেখছি নি তো মনে হয়,
পায়ের সমস্যা দেখেন নাই? খাটো হয়ে যায়
না, খাটো না, একটু বাম পাওয়ার একটু সমস্যা আছে।
আচ্ছা
ঠিক আছে, পরে এই পরে আস্তে আস্তে দেশে গেলাম, নানু নিয়ে গেল স্কুলে ভর্তি করাই দিল, স্কুলে পড়তে আছি, স্কুলে পড়ালেখা করতেছি এবং মাছ মারি অনেক দুষ্টামি করতাম
কিশোরগঞ্জে।
হ্যাঁ কিশোরগঞ্জ,
মানে বাবার বাড়ি যেটা সেখানে যাওয়া ছিল,
সেখানে মনে করেন যে আমার বয়সে আমি গেছি মানে 6-7 বার গেছি।
আচ্ছা, তো ওখানে নেয়নি আপনাদেরকে? মেনে নেয়নি?
না মেনে নিছে, নিজের বাড়িতে,
মানে নিজের বাড়িতে তো আপনাদের থাকার কথা, রাখেনি ওখানে?
না ওখানে যাইনি, আমরাই জানি, আমার আম্মু জানে,
আপনার মা জানে?
আম্মু জানে, হ্যাঁ আমার আম্মু জানে, কারণ আমার মামার, আমার মা বড় মামা যে কয়েকদিন আগে মারা গেছে 3-4 মাস হয়েছে, আমার বড় আমার বড় মামা মনে করেন আমি হওয়ার পরে আমার বড় মামার আমার খুব আদর করতো।
আচ্ছা,
আমার যে পড়ালেখা করছি যতটুকু করছি আমার বড় মামা সবকিছু করাইছে।
আচ্ছা, উনি চাইনি যে তার মেয়ে, তার
মামারা চাই নাই এবং নানিও চাই নাই যে ওদিকে যাক।
আচ্ছা ঠিক আছে,
পরে মানে রাগ বড় করলো, নানি অনেক মারধর করার পড়ালেখা শিখাইলো,
নানি মারধর করে পড়াশোনা শেখাইলো, মা হচ্ছে চাকরি করতো।
না নানু একদিন মনে করেন বাইরে বাইরে স্কুলে নিয়ে আবার আইসে, স্কুলে যাই না মাছ মারতাম, মানে
কি বলে
মানে আমার মামা 5 টাকা দিলে আমি দিয়ে দিতাম গা,
5 টাকা দিলে স্কুলে যেতেন,
3 টাকা।
আচ্ছা,
পরে মনে করেন যখন 13 দিত না, পরে মাছ মারতাম, চুরি করে মাছ মারতাম।
একটা বিষয় এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, আপনার নানুর বয়স কত হতে পারে? আনুমানিক
70-এর
উপরে। আসি, আচ্ছা, এই ফুল মানু যিনি আমাদের এখানে আছেন উনি হচ্ছেন আমাদের রাব্বি, যিনি গেস্ট, তার নানি। নানি এবং নাতি এই দুইজন মিলে আমি আমার জীবনে প্রথম মানে কোন স্টুডিওতে কোন গেস্ট, সাধারণত মা ছেলে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় বা অন্যান্য বিভিন্ন রকম দেখেছি, হাজব্যান্ড ওয়াইফ হয়, কিন্তু নানি এবং নাতি মিলে আমি কখনো কোন গল্প প্রচার করিনি। আজকের এই গল্পটা অন্যরকম একটা গল্প, এবং যে গল্পটা বলছেন সেখানে অনেকভাবে স্মৃতি রোমন্থন করতে গিয়ে হয়তো ফুল মানুর কষ্ট হচ্ছে, সে কারণে আপনার হয়তো কান্নার আওয়াজ পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে। হ্যাঁ বলেন।
তারপর মনে করেন যে এই যে মায়ের পাড়ায় তো যাইতাম, পরে আস্তে আস্তে স্কুলে যাওয়া বসে গেল, পরে স্কুলে আর টিফিন আইতাম না, পরে স্যারে দেখতাম স্যার আমার ছুটি লাগবো কি করবি, আমি একটু কাজ মিস্তাও দিতাম, পরে আইসা করতাম, পরে যাইতাম যে আমার সাথে মারতাম, মানে আমার সমান আল্লাহর মতে এখনো মানে আমাকে এলাকা গিয়ে করবেন যে রাব্বি মানে মাছ মারে উস্তাদ মনে করেন সবাই জানে।
আচ্ছা
ঠিক আছে,
কি দিয়ে মারতেন মাছ?
মাছ মনে করেন যে আমি গুসল করতে গেলে মাছ মাইনে করতাম, আঙ্গুলের মধ্যে এই যে সুতাটা চাই বসে লাগা দিতাম, গোসল করতাম মানে উপরে মারতাম, ফালা দিতাম, গোসল শোল তুলতাম, মাছ যখন লাগতো সুতা টান দিত, আমি টাইন না একদম লুঙ্গির ভিতরে পেঁচ দিয়ে নিয়ে আবার বাড়িতে চলে আসতাম। এবারে অনেক মাছ মানে মাছ মারা নিশা ছিল। 2004-এ যখন পানি হইলো না মোটামুটি বন্ধ হইলো, তো ওই সম্বন্ধে পুরা মানে মাছ আমার সমানে মানে কেই মারতে পারে নাই, মানে অনেক 1 বছর মানে 300-400 পুঁটি মাছ মারছিলাম বড় বড়। পরে মনে এইতে না বসি দিয়া,
আচ্ছা
স্কুলে পড়ালা করতাম, মনোযোগ হয়েছে আইসা পড়তাম আর টিফিন আইতাম কই আইতাম, পরে অনেক দুষ্টাইমি করতাম, পরে মা কি করলো ঢাকা নিয়ে এলো, পরে ঢাকা এক মানে মামা এলাকে মানে বাইকনা হিসেবে ডাকে নাম আকাশ, হ্যাঁ আবার লেদের অক্সব দোকান আছে, মারে মানে খুঁজাইতো কয় রাব্বি আমার এনে দিয়ে দেন, আমার দিয়ে দেন কাজ শিখাই দিই, ওর সাথে একটা কিছু করতে পারবো, পরে কর না পড়ালা করেছে করুক। পরে
কোন ক্লাসে পড়তেন ওই সময়?
ওই সময় 4-এ পড়তাম,
ক্লাস 4-এ। আচ্ছা,
পরে কপালা করতেছে করুক, পরে করতেছি ঢাকা যখন আম কাটালো বন্ধ হইতো, এগারো দিন কদিন বন্ধ হইতো, আইতাম ঢাকা, আইসা মনে করেন বেড়াইতাম, আবার এক মাস বেড়াইতাম, আবার চলে যাইতাম, যা ওনে মাছ মারতাম, মাছ মেরে বিক্রি করতাম, আবার নানি যখন ঘরে না থাকতো নিজে কাটতাম, কারণ তাজা মাছের স্বাদে একটা, আবার নরম মাছের স্বাদে আরেকটা,
এটা বুঝতে না
কাটতাম, কাইটা থুয়ে দিতাম, নানি দেখতো কাটা থুয়েছি, আর যেটা বেচার দরকার আছে কয়েকটা ভাবি টাইপ আসলো আগে বাক হয়ে রাখতাম, পরে
রান্না বান্না করতো,
নানি মার কাছে বিচার দিত, তারা ভালো করে পড়ালেখা করে না, এটা করে না, ওটা করে না, পরে মা কোথায় কয় পড়ালেখা যেহেতু করে না, তাহলে ঢাকা নিয়ে ঢাকা পরে আনেন, পরে বেশি দিনের স্কুল
তখন বাবা কই, বাবা কি বাবার মা কি একসাথে থাকে তখন, নাকি
আলাদা আলাদা, মানে আলাদা হয় না কিন্তু আলাদাই থাকে থাকে আর কি, পরে দিনের স্কুল গেলাম, যে আমার ফুফু নাকি একটু লুপ ছিল, পরে আমার ফুফু কয় এদিকে আইসো, এদিকে তো স্কুলে ভর্তি করলে এত টাকা দে, আবার চাউল দে, গম দে, থাকে যা, ঠিক আছে, বড় হলে বিয়ার সাথে করামো, 50,000 টিয়া দিব, এটা ঠিক আছে, পরে আমি মারে কইলাম, আমার ফুফু তো ভালো ছিল না, কারণ আমার আব্বু একটা বিয়ে করছে, বিয়ে করার পরে মনে করেন, পরে আমার মা মনে করেন ই করতো না, আমার ফুফু আছে একজন, নাম শাহনাজ, থাকি এয়ারফুট, পরে আমার এই ফুফু মনে করেন অনেক আদর করতো, ওই ফুফুর সাথে যাইতাম, যার পরে মনে করেন যার পরে ফুফু ফুফুর সাথে যাইতাম, ফুফু মা ছিল, আমার আব্বুর ঘরে যাইতাম না, কারণ আমার মার আমার বড় সাথে কইছে কয় আর ঘরে দিবি না, কোন না কি খাওয়ার কি করালা ঠিক না, মরে চলে এসেছিল, পরে তুই ধরবি আম ঘরে,
আমার
একলা দেয় না, একলা দেয় নাই, কারণ আমার ফুফুর অভ্যাস ভালো না।
আচ্ছা না, এখানে একটা কথা আছে, সেটা হলো যে মা তখন ডিভোর্স দেয়নি আপনার বাবা,
না ডিভোর্স হয় নাই।
আচ্ছা ইন্টারেস্টিং, ওকে ঠিক আছে, বলেন।
তারপরে অনেক কিছু করলো থাকার জন্য, থাকি নাই অনেকদিন, বেড়াইছি, বেড়ানোর পরে আমার আব্বু কইলো কয়েছা থাকো, এটা হেঁটে নানি কিছু লুপ টুপ দেখালো, বুঝলি না, থাকুন আমার নানির বাড়িতে, আমি বড়াইছি এমন ইহানে আমার সবকিছু, তাই বললাম আইসা, ওই সময় ফোরের পরীক্ষাতেই নেই না দিয়েই কইছে আয় ঢাকা, আয় গেছি, মানে ফোরের পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে নেই, পরে আয় হলাম, আয় আবার এক বছর গ্যাপ গেলো, পরে আবার ফোরে এক বছর পড়লাম, পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আবার মনে চাইল যে আপু দেখমু যা দেখে গিয়া বাসে না, মনে ঠিক নেই, আমি বাসে নাকি মনে ঠিক নেই, অসুস্থ যেহেতু, পরে কয়েছে মা তাকে চলে যাই দেখে গিয়া, পরে ফুফু আমি আব্বু একটা লঙ্গি একটা পাঞ্জাবি নিয়ে গেছি, যত এক বাপ্ত ধর্মদাতা, ঠিক আছে, পরে গেছি, তারপর আব্বুর জন্য মনে করেন যে ইয়াটি নিলাম, পাঞ্জাবি লুঙ্গি নিলাম, নিয়ে মনে করেন যে বাড়িতে যাইনি, অনেক হাজার অনেক দাঁড়ো আইন নেয়া, পরে পাঞ্জাবি আর লুঙ্গি দিছি, দেওয়া পরে তিন দিন, পরে এই তো তিন দিন চার দিন ছিলাম, পরে আব্বুর সাথে বললাম টোলাম, না আমার আম্মু আর আব্বুর একটা ইয়ে ছিল না, মিল ছিল না, মানে দুই একদিন মিল থাকতো দেখতাম তো, দুই দিন পরে ঝগড়া থাকতো, আমার ফুপুর কথা শুনতো, পরে আসলাম 2014 সালে, পরে আমার আম্মু গাজীপুরে গেছিল, যার পরে গাজীপুরে গুলচকটা আছে না, ওইখানে ওইখানে মানে ঘুরে আইতে লইছিল, বাস এমন চাপ দিছে, মানে বাম সাইডের ইয়ে আছে না, রান আছে না, পুরা মনে করেন জ্বালায় রয়েছে, ঠিক আছে, জ্বালানির পরে জ্বালানির পরে মনে করেন যে বাসায় নিয়ে, আমি তো মনে করেন ওই সময় কিছু আমি কাজ করতাম,
ওয়ার্কশপে
কাজ করতাম, পরে ওই সময় আপনার গল্প শুনতাম, পরে ওই সময় আমার আম্মু মানে এই যে অ্যাক্সিডেন্ট হলো, আমি কত কিছু বুঝতাম না, একদম মনে করেন যে কয়লা যেরকম এরকম কালো হয়ে গেছে, পরে মনে করেন যে আমি তো বুঝতাম না, পরে কান্ত বিছনার মধ্যে মানে খাটের উপরে বাথরুম পায় না, সবকিছু পাইতাম আমি, নানু তো বুড়া মানুষ,
আমি
নিজে করেছি, বাথরুম পায় না, কাপড় চাপড় সব চিন্তা আমি নিজে করছি, পরে এই ডাক্তার ডানলাম, আনার পরে কয় চিন্তা করে না, গরম পানি পরে না, ওইগুলার গরম পানি বড় বইরাছে একদম, পরে গরম পানি মানে ইঞ্জেকশন দিত, ব্যথা হইতলে মানে ইঞ্জেকশন দিতাম 150 টাকা ইঞ্জেকশন, মানে কি করবো কান তো হারায় ঘুমাইতে পারতাম না, পরে মনে করেন যে ইঞ্জেকশন দিতাম 150 টাকা নিত, ওই ডাক্তার আইছে কয় ডাক্তার আইছে কয় সমস্যা নাই, চিন্তা করো না, ভালোই যাবো, যেহেতু সমস্যা হইব না, তাহলে যাক 5,000 টাকা গেছে, কিন্তু কিছু হয় না, আরো মনে করেন ঠোয়া মনে করেন ঠোয়া উঠিয়া জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে।
আচ্ছা,
পরে আমি তো মনে করেন আই মা কান্দা বিশ্ব মানে কি কমু গেলাম, মার কান্দা তো মনে করেন আর ভাল লাগে না। টাকা পয়সা নাই, আমি আছে 3,000 টাকা আছে, গেলাম ওই যে কিনা
কয়
এমএস মেডিকেল আছে না ওইখানে গেলাম, নিলাম। নেওয়ার পরে না এটা তো এখন হবো না, পরে এমএস তিন তেলা নয় সাতটা লেগেছি, পরে এক ডাক্তার কেছে তুমি ঢাকা মেডিকেল যাও।
আচ্ছা,
পরে ঢাকা মেডিকেল গেলাম না, না যাওয়া মনে করেন বাসায় নিলাম, সেদিনে গেল যাওয়ার পরে কান্দা আর ভাল লাগে
না,
মা যুদ্ধ ছেলের সামনে কান্দা আর ভাল লাগে। আর নানু আবার মার মা আছে, হে কান্দাগড়ি করে বাবা, তাহলে কাম করো পিজিতে নিয়ে দাও, দেয় কথা আছে পিজিতে নিয়ে দাও। শুক্রবার দিন আমার একটা মামা আছে, হ্যাঁ ড্রাইভার বরিশাল আমির মামা নাম, ঠিক আছে। পরে মনে করেন যে ওই আমির মামা কইলাম যে চলেন, হ্যাঁ আইলো। পরে মনে করেন সাইকেলে থাকি, সাইকেলাতে কুলো করে ওই আমির মামা নামাইছে, নামানির পর আমার একটা বন্ধু আছে নাম রশিদ, আপনি রেগুলার শুনে পরে বাড়িয়েছি যশোর জিনেরা। পরে ও আর আমি তিনজনে মিলে তুলছি আর কান্দা সেতলাতে নামানি, মানে এই জায়গা একদম ঠুসা মানে ঠুসা পিঠে পড়ে গেছে গা। গেলাম পিজিতে, পিজিতে দেখি মনে করেন ধরে না, ধরে না, কটাও হবো না। গেলাম ঢাকা মেডিকেল, আমি নিয়ে ভর্তি করলাম, 3 নম্বর ভর্তি করলাম। ভর্তি করার পরে ডাক্তার বেকরা আইলো, আসার পরে দেখলো, দেখার পরে কয় ইয়া অবসান করতে হইব, কয়তো দেরি করছে, গালালি করতেছে। পরে এই সময় মনে করেন আমি কি করবো, পরে অবসান অনেক রক্ত পরীক্ষা দিছে, এই রক্ত পরীক্ষা ঢাকা মেডিকেল মানে যে গেছে বলতে পারবো ঢাকা মেডিকেল জিনিসটা কি, কিন্তু ডাক্তার গুলা অনেক ভালো, ডাক্তারের জন্য ঢাকা মেডিকেল মানে রুগী গুলার বাইসা থাকতে পারে ডাক্তার গুলা ভালো। ঢাকা মেডিকেল যারা গেছে তারা বুঝতে পারবো
কি করছে ঘটনা কি হচ্ছে,
বলতেছি মানে ঢাকা মেডিকেল যখন মারে নিয়ে মানে অতীতে নিয়ে যাবো মানে আড়াই নিতে পারি না, টলি নেবো, টলি 150 টাকা লাগবো, মহিলা টলি 150 টাকা লাগবো, মুখে 150 টাকা লাগবো, কে কথাটা নিয়ে নিয়ে যাবো আবার নিয়ে যাবো 150 টাকা লাগবো। আমার তো মনে করো টাকা চিন্তা তো করলে হইব না, মারাতে নিয়ে যেতে হইব। পরে তো কইছে 150 টাকা তুমি যান চলেন, মানে কইলাম যে চলেন কটলি নাই, লাস্টে জিদ্দে কি করছে আমি টলি ধাক্কা নিয়ে আইছি, মহিলা গালাইতেছে আমি ধাক্কা নিয়ে যাই, টেহা দিতে কইছেন টেহা দিব 150 টাকা, তা আবার কাহিনী করেন কে। পরে কইছে কয় কে তুই এত জিদ্দে আজকে, আমি জিদ্দা আমার মানে মেডিকেল তো সরকারি, তা আপনারা তো ইয়ে হলেন কে, আপনার সরকার বেতন দ্বারা হ্যাঁ না। পরে আমি টলি জিদ্দে ধাক্কা নিয়ে আইছি, আনার পরে মারে উড়াইছি, ওটা আমি ধাক্কা নিয়ে গেছি। পরে দুইতলা অপারেশন করে অতীতে নিয়ে গেছি, না যাওয়ার পরে পরে কয় আজকে হবো না, রাতে 4টা মধ্যে বই রয়েছি তোমার মার অবসান আজকে হবো না,
রাত 4টা
মধ্যে বসে রয়েছি, তো হ্যাঁ 7টা দিয়ে গেছি অতীতে 4টা মধ্যে বসে রয়েছি। আর মনে করেন যে বৈশা থেকে পরে সবাই গেছে গা, তুই মার অবসান আর ওরা, পরে কি করবো আবার এই রাতে 4টার সময় খাই নাই আর লয় খাই না, নানি তো বয়স্ক মানুষ কি করবো। পরে ধাক্কা নিয়ে এলাম দুইতলাতে, আবার তিনতলা ধাক্কা নিয়ে এলাম, পরে নিয়ে আনার পরে মারে আবার শোয়ালাম, মহিলারা সিলাই লিখতে আছে 100 টাকা দিলাম, দেওয়ার পরে পরের দিন কইছে তোমার মোর অবসান আজকে হইব। হওয়ার পরে নিয়ে গেলাম, নেওয়ার পরে মানে আরে ফেলে শুরু বালতি গুলো আছে না, ওইগুলা বালতি মানে অবসান করতে আছে গ্লাস, এরকম গ্লাস অবসান করতে আছে, আমি দেখতে মানে বাইরে খাড়া রয়েছি, আমার কথা থেকে তুমি বাইরে খাড়া তো ভিতরে আনো, ভিতরে যাইতে দিচ্ছিলাম কন্যা তুমি ভিতরে থাকতে পারবা না। পরে আমি বাইরে থেকে গ্লাস দরজা থেকে দেখতেছি মানে রক্ত গুলো পড়তেছে, আরে ফেলে বালতি গুলো আছে শুরু বালতি গুলো ওইগুলা বালতি মনে
করেন
30 টাকা বসে অভ্যস্ত ওই সময় ওই বালতি মানে রক্ত 2 বালতি না কয় বালতি রক্ত ফালাইছে এই জায়গাটার মধ্যে। পরে মনে করেন চামড়াটুকু ফালাইছে গরু মনে করেন এই যে দূরটা দূরের মধ্যে যখন চামড়াটা ছিল যখন চামড়া মোটা থাকে না, গরু একটা জায়গায় কোন জায়গায় সঠিক মনে নাই মানে এক জায়গাটা গরুর চামড়া কিন্তু মোটা থাকে, ঠিক আছে, ওরকম মনে করেন যখন নিয়ে আসছি যখন মানে আনছে আইরে কান্দা। পরে এই যে ট্যাবলেট আছে না 50 টাকা রয়েছে বাথরুমে দরজা দিতে ওগুলো আনতাম, 7 দিন খাওয়া দাওয়া কোনো কিচ্ছু নাই যখন অপারেশন করে নিয়ে আসি। পরে মনে করেন যে যখন ড্রেসিং করবো ওই ভাই অনেক ভালো ছিল, পরে কইতে গো তুমি তো মেকানিক, তুমি আমার গাড়িটা মাংনে কইতে আমি জামনে দেন না কাছে এমনি কই দেবো টেকা লাগবো নাকি খোলার পরে যে লালুর নাম না কি বলে গেছি, মানে যেটা ডিসিং করে লাল ইয়া দিয়া মেডিসিনটা দিয়া, পরে ওইটা মনে করেন যে ইয়ে করছে ওইটা আনছে সবকিছু আমার দিয়ে আনাইছে কোন ইয়া নাচ আয় নাই, পরে সবাই ব্যস্ত পরে আনছি বারিন্দা নিয়ে গেছে, পরে দেখি দেখি আমার মাথা ঘুরে মারছে, মানে জায়গা দেখা মানে মাথা ঘুরে মারছে এমন অবস্থা, এমন গর্ত হয়েছে মানে চামড়া তো ফালাই দিছে, মাংসটা আছে না মানে জেনুইন মাংস যেটা
আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ, আজকে 30তম পর্ব এখানে প্রচারিত হচ্ছে। আপনাদের সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/tfm904, থাকবেন আমাদের সঙ্গে, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া, ওনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ, আমি আরজে কিবরিয়া আপনাদের সাথে রয়েছি। আর যারা জীবন গল্প বলতে চান এখানে, তারা আমাদের এখানে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এবং এমনও হতে পারে আপনার একটা জীবন গল্প হাজার মানুষের জীবনের মূল্যবোধকে পাল্টে দেবে, যেমনটা আজকের রাব্বির জীবন গল্প। এবং রাব্বির জীবন গল্প আমি বলবো যে যারা বিদেশ যাচ্ছেন, স্বল্প আয়ের মানুষ, তাদের প্রত্যেকেরই বিদেশ যাওয়ার পূর্বে রাব্বির এই জীবন গল্পটা শুনে তারপরে বিদেশের পথে পা বাড়ানো উচিত। যদিও গল্পের আমরা সেই জায়গাটায় এখন পর্যন্ত যাইনি, একটা অন্যরকম স্টোরির মধ্যে রয়েছি, আমরা ধীরে ধীরে সেই জায়গাটিতে যাবো।
মানে আপনার নানি পুরা মেডিকেল ধরে কাঁদছে আর মা তো মনে শিখে বলছে ও বাবারে বাবা, আমার কয় বাবারে আমার পা মাপু আমার মারিস না মারিস না মারিস না, এরকম ভাবে তো তোর পা দিয়ে তুই মারিস না। পরে আমি মনে করেন যে ডাক্তারের মানে মানে মানুষ আটকায় রাখতে পারে না, ইমন ভাবে শিখে মানে পুরা মেডিকেল উড়াই লেছে কান মানে কেন আমার দিয়ে মারা গেছে মারা গেছে। আর মা আমার কিন্তু বাবা তুই আমার আমার মারিস না আমার মারিস না, সাহায্য মনে করেন যারা দিচ্ছে তারা বড় বড় লোক বলতেছি। পরে মনে করেন যে মারে উদ্দেশ্য করলাম, করার পরে ডাক্তারে কইলো তোমার মারে ইটা এটাই রান্না দিবা, আর সময় পরে আমি সবকিছু ডাক্তার লয়ে মানে ইয়া দিয়া মানে সবকিছু আমি করালাম ডাক্তার আমার
নিজে হাতে
নিজে হাতে মানে মোজা কিনছি এক ব্যাগ হাত মোজা গোলা, আর ডাক্তার আসিল আর দুজনে করতাম ডাক্তার আমার যে কথা করতো যখন তুমি বাসায় নিবা কোন ডাক্তার কোন কি আইব না ভয়ে তুমি করবা, আমি তো আমার তো মানবো না মানবো, পরে দেখবা যে এই জায়গা দেখে কি ভয় আইব না, যাক ভালো করে ড্রেসিং করলো। করার পরে প্রথম দিন ড্রেসিং প্রথম ড্রেসিং করলো তিন দিন না চার দিন পরে পরে ভালো ব্যথা একটু কম, আবার মানে রাত্রে ঘুমাইতে পারতাম না এত ব্যথা। পরে মনে করেন যে 50 টাকা টেবিল আনতাম, আর মনে করেন যে আর এই যেদিন অবসর করছে মারে ওদিনকে তো মনে করেন যে মারে আনমু ওদিনকে নিয়ে আইসে যে দুজনে নিয়ে আইসে দুই জানা কয় 200 টাকা দিতে হইব।
মানে যাই করুক তাই টাকা লাগবে,
মানে টাকার কোন বিকল্প, মানে ঢাকা মেডিকেল টাকার কোন বিকল্প নাই, টাকা মানে যে হ্যাঁ যাই মানে এমনি টাকা লাগবে, খালি ডাক্তার গুলা, ডাক্তার গুলার কারণে মানে ডাক্তার গুলা ব্যবহারের কারণে ঢাকা মেডিকেল মনে করেন পরে মনে করেন যে অহন মনে করেন রক্ত লাগবো, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, রক্ত পাবো পরে একটা লোক পাইছি রক্ত লাগবো দুই ব্যাগ রক্ত 4,000 টাকা। আমি ওরকম কিছু চাই না, কাম করছি বাসায় গেছি খাইছি ঘুমাইছি ঠিক আছে, পরে মনে করেন বক্সিবাজার মুরেই মানে বক্সিবাজার যাই হাতে দাম চাইলে দুইতলা একটা ইয়ে আছে তাড়াতাড়ি একটা আপুজুলো মারে যাই সব সময় দেখতো আপুরে রাগ দিলাম দৌড়ে গেছি যা দুইতলা যা ডাকে নিয়েছি আনার পরে ডাক্তার না সবাই আছে আর পরে তাড়াতাড়ি ইঞ্জেকশন নাও আরেকজন একটা ইঞ্জেকশন দিল মানে চুর একটা ওই ইঞ্জেকশন তাড়াতাড়ি মারছে, মারার পরে রক্ত বেঁধে আনছো আমি সেই জায়গাতে আনছি রক্ত পাই না কি করবো কয় পরে আর কিছু মানে রক্ত তো দিতে মানে দুই ব্যাগ রক্ত ইমার্জেন্সি লাগবো ইমার্জেন্সি দুই ব্যাগ রক্ত লাগবো পরে মনে করেন দুই ব্যাগ মানে ডাক্তার যেগুলো আসলো না যেগুলো আসলো মানে ওই ইয়াতে মনে করেন যে সবাই দৈরা মানে জোর করে পাওয়ার তো দৈরা ইমন কিছু নিচু করছে মনে করেন বিছনা তো উপর তুলতেছে আবার নামাইতেছে এরকম পরে মনে করেন যে সবাই মিলে 27 জন দৌড়া নামায়া অনেক ধর ইঞ্জেকশনটা দেওয়ার পরে মানে ঠান্ডা হয়েছে আর সবসময় কেনা লাগানো রাখতো সেলাম তো আছেই পরে দুই ব্যাগ রক্ত মানে পরে প্রথমটা দিচ্ছি একই অবস্থা দ্বিতীয়টা দিচ্ছি একই অবস্থা ক তুমি এই ইঞ্জেকশন আইনা রাখা দাও পরে ইঞ্জেকশন আইনা রাখা দিচ্ছি আনার পরে দ্বিতীয়টা একই অবস্থা পরে কইছে আপু যে আবার শুরু হয়েছে তাতে মোবাইল নাম্বার দিয়ে গেছে ফোন দিছি আইসি আর পরে এই ইঞ্জেকশন দিল যার পর গেল দুই ব্যাগ রক্ত এখন একটু মোটামুটি এখন তো মনে করেন মা কামে থাকবো না আমি আর থাকবো না আমার দুম গালা লেউ আছে আমি থাকবো না কারণ আমি গেছি ওই আমি আমি থাকবো না থাকার পরে পরে কয় আমার লাগে ইয়া নিস না ওটা পরে মুরগিয়া নিস আর শুকনা মরিচ ভাই যা ডাক্তারের তো খাওয়ার নিষেধ শুকনা মরিচ মানে রুগী তো মনে করেন যে কোন সময় কি কয়ে দেখা মরে যায় ঠিক নেই মনে আসা তো পূরণ করা উচিত তারপরে যেটাই কয়েছে আমি বাসায় আইতাম আমার বন্ধু আছিল রশিদ আমার রুমে থাকতো পরে আমরা মনে করেন দুজনে পাক করতাম আইতাম রাতে 8টার দিকে আর সময় আয় আমরা বাজার সাথে করে আনতাম দুজনে পাক করতে করতে খাইতে 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 দুটা বাজতো দুইটা আবার মানে খাওয়া ঘুমাইতে ঘুমাইতে আবার সকালে মনে করেন যখন ওই সময় ভরপুর শীত ওই সময় যে নির্বাচন চলতেছে পরে মানে যাইতাম সকালে যাই মনে করেন মানে ইয়ে করতাম পরে আবার প্লাস্টিক মানে সাজের করতে যাইতে নতুন ওই বিল্ডিং এ বানিয়ে নুটে গেলাম যার পরে কোন ডাক্তার আসে পরে গেলাম ডাক্তারে দেখাইলাম দেখানি পরে কইলো কয় তোমার মোর এই আমার ভাল লাগছে আমার দলে বিষ খাওয়া মারালা আমার থাকবো না কিন্তু আমি কি মানে জায়গাটা দেখলে যে কোনো দেখলে পরে মনে করেন মানে জায়গা পুষলে যেরকম পুষ বাইরে না মানে ইয়া বাইরে না এরকম সাদা মানে বেন্ডিজ করা বাড়িতে আছে আমার গালাই তোর দরকার নাই আমি কি করবো মনে করেন যেমনি হোক 8টা যেমনি কষ্ট করে আইসে পরে আমার বাসায় নিয়ে তুমি মারালা না বিষ খাওয়া মারালা পরে আইসি মানে পরে কি করবো অন্তম ই করতে আমি ড্রেসিং করে দিই পরে আমি বিজনেস করলাম, খোলার পরে আত্মদা লাগাই আমি একটা লোক করলাম, সবকিছু লোকলাম, সবকিছু দিয়ে দিছি, সবকিছু কিনে নিয়েছি যাতে কেউ না ধরুন লাগে। পরে আমি ই করতেছি ডেসিং সিলার মারতেছি, আমার দেখা হবো না, আমার হাত ধরে বাবা তোর পা ধর তুই চলিস না আমার ইস না। পরে আমি কি করবো, আমি দেখ আমার দেখা হবো না বুঝছি। পরে গেলাম ডাক্তারের কাছে, মানে এলাকার মধ্যে যে ডাক্তার থাকে, পরে পরে ডাক্তারের কাছে ডাক্তার নিয়ে এলাম, দেখেন তো ডাক্তার আই দেখে উমায় কো এরে কি
রোগীর সামনে
আমার সাহ এরে কি আমার সামনে আমার পক্ষে সম্ভব না, তুই মেডিকেল নে যা। আমি পরে মারা গালি সিলেট গালাগালি করলাম, তখন দেখছো মেডিকেল তাই এখন আবার মেডিকেল যাইতে হবো, একদিন কোন রুম গেছে পরের দিন তো বেতায় এমন এখন ঘুমাইতে পারি না, ঠিক আছে আমি তো ঘুমাইতে পারি না আর নিজেও বেতায় ঘুমাইতে। পরে গেলাম আবার মেডিকেল, পরে উনি তো ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার সবকিছু দিয়ে দিয়েছি, কাগজ মধ্যে দিয়েছি, গেলাম ওই ডাক্তার দেখে খুঁজে বাগর দিব, ডাক্তার নাম দেবেন কি আছে সেটা মনে নেই, ডাক্তার খুঁজে বার দেবে গেছি, পরে ডাক্তার খুঁজে বাগরছি বাগর রবিবার দিন আর বুধবার দিন বইত। পরে ডাক্তার দেখালাম কয় আচ্ছা তোমার মারে, পরে তোমার মারে ওই অমুক জায়গায় নিয়ে যাও পাঁচতলায় নিয়ে গেলাম, ওখান মনে করলাম যে রক্ত আরো রক্ত লাগবো এবং রক্ত ফেঁকে দিয়েছে। ওখানে আমি যে কাম করতাম ভাই আসলে শহীদ ভাই, শহীদ ভাই আমার দিয়ে কাম করে তো মালটাল আনতো আইন আমার দিয়েছে, আমি কাজ করে কমপ্লিট করে আবার নিয়ে দিত। পরে শহীদ ভাইয়ের ফোন দিলাম যে ভাই আপনার নাকি ঢাকা মেডিকেল লোক আছে, কহা আছে। পরে গেলাম, পরে যেই আইন মা আসিল বানিয়ে পাঁচতলায় ওনে সাইবল ভাইয়ের নাম্বার দিল, মানে তিনজন নাম্বার দিল, তিনজন দাঁড়িয়ে গেলাম, কারণ পরিচিত জায়গা দ্বারা আছে সবার কাছে ফোন দিয়েছি ঢাকা মেডিকেল কে আছে, তিনজন দাঁড়িয়ে গেলাম, একটু হেল্প দুটো পাই গেলাম। তারপরে কইলাম যে কয় করে কয় ভাইয়া আমার তো আমি তো এই সাইডে আমার তো ইয়া নাই, আমি ফোন করে কই দিতার মু। পরে ফোন দিল কি সাইবুল বাড়ির কাছে বানুনিটে পাঁচতলায়, পরে ফোন দিল কয় আমাকে রুগী আছে, রুগীরা একটু দেখো। পরে কয় আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করেন তোমার যা যা লাগে তুমি আমার কইবা, আমি তোমার যতটুকু হেল্প পারি করে দেবো, ঠিক আছে টাকা পয়সা দিতাম না কিন্তু হেল্প তো করতাম। পরে যে আমির হোসেন আমু নাই কি নাম, পরে হ্যাঁ বাসা আছে সাততলা গেল, হ্যাঁ তারা যাবো রইলাম ফাইল দেখালাম জানে। পরে কইলো কয় আচ্ছা ঠিক আছে চিন্তা করেন আমি তোমার ওখানে ফোন করে দিয়েছি তোমার আম্মুর সমস্যা হইব না, আমি বলছি আচ্ছা ঠিক আছে, মানে জানো জানো যা লাগে। পরে গেলাম, তারপরে মানে রক্ত পরীক্ষা দিত, রক্ত পরীক্ষা প্রায় 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি
ঢাকা মেডিকেলে, 6,000 টাকা
রক্ত পরীক্ষা করেছি,
মানে এটা আমি একটু চিন্তা করছি, মানে ঢাকা মেডিকেলে যদি 6,000 টাকা লাগে তাহলে একটা প্রাইভেট হাসপাতালে এটা কি করে মানে
প্রাইভেট হাসপাতালে মনে করেন কি কম আর বলার ভাই, ঢাকা মেডিকেলে স্লিপগুলো ছিল মনে করেন 6,000 টাকা খেলে রক্ত পরীক্ষা করেছি, প্রথম পাঁচ থেকে 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। পরে মনে করেন মামা টামা আত্মীয়স্বজন যারা আছে মনে করেন কেউ আয় নাই, ঠিক আছে খালি নানি আসিল, গেলাম তারপরে ইয়ে করলাম পরীক্ষা করলাম, ওখান মনে করেন প্লাস্টিক সার্জারি করবো, পরে ব্লেড লাগবো 1,200 টাকার ব্লেড, আমার কাছে 2,000 টাকা প্রায় ওখানে টাকা লাগছে 5,000-6,000 টাকা। কিন্তু একটা জিনিস কি মানে বাহানুনিতে যারা প্লাস্টিক সার্জারি করতে যায় মানে কি কমু যে একটা রোগী ধরেন আজকে অবসর করার কথা, ঠিক আছে অবসর হইলো না, এই রোগী তো ওষুধ গুলা রুগীর কাছে ঘুরাই দিব না, এই ওষুধ গুলা ঘুরাই দেয় না, না ঘুরাই কি করে একজনের কাছে ওষুধ গুলা বিক্রি করে দেয়, মানে যার অবসর হইলো না জিনিসগুলো ভিতরে নিয়ে গেছে, যেই জিনিস একবার ভিতরে ঢুকবো এই জিনিস আর বাইরে বাইরে না, পরে মানে দৌড়াদৌড়ি করতে করতে একবারে কইব না একবারে কয় না কই আনো কবলি আনো কবলি এটা হইব না বাসা টেট হইব না আরো ভালোটা লাগবো, আমার কাছে টেকা নেই সবকিছু দিয়া তুই সবকিছু আইন না ওষুধ মুষুধ সব আইন না। পরে দিছি, তারপরে আমি আমি আর ওষুধ মনে করেন আমি তো দেখছি ঘুরে ঘুরে দেখছি, আমি আর প্যাকেট আবার মারে কই মা জান গেলে যাইবো প্যাকেট আর সারা সারি হইব না, কারণ টেকা নাই কিন্তু মা কত আচ্ছা জ্ঞান যতক্ষণ থাকবো তখন প্যাকেট আর সারবো না, মা মনে করেন যতক্ষণ থাকছে জ্ঞান ততক্ষণ প্যাকেট আর সারে নাই। পরে যা যা ক প্যাকেট ধরে গেছেন ক যা যা লাগবো নেন আমি আসি, পরে মনে করেন এখন তো মার অবসর করতে মা দিদি কথা বেজেছে, পরে মানে যেটুক বাঁচছে মা আবার সারে নাই, যতক্ষণ জ্ঞান ছিল সারে নাই, মানে জ্ঞান অবস্থা এবারে শেষ হয়ে গেছে, মা আবার মুখ ধরে ধরে রাখছি ধরে সেমনি কই দিছি এমনি রাখছি। পরে বাইরে এসে পরে আমি আবার আমার কাছে টাকা নাই, পরে একটা মলম আছে 190 টাকা দাম, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা আছে 200 টাকা। পরে পরে মনে করেন গেলাম ডাক্তারের দেখে কইলাম একটা মলম দেন, মলম 190 টাকা দাম, আমার কাছে আছে 200 টাকা, গেলাম তারপরে কইছে একটা মলম দেন। হ্যাঁ কি করলে কি যে মলম তো দিছে দিছে আর উল্টা মনে করেন যে 300 টাকা তুমি ঘুরাই দিছি, আমি কি কমু যে বিপদের সময় আমি কি কমু, আমি বলছি যাক মানে আমার কাছে একটাও নাই, বাসায় আমার কাছে একটাও নাই, ঠিক আছে আমি আর কিছু কই নাই, কিন্তু সিসি ক্যামেরা আছে। আমি কইছি না, আমি যাক দিছে আমি জায়গা, বলো আমি দিছে টাকা পয়সা জায়গা, ঠিক আছে। আমি কইছি পরে এক সময় সুযোগ পাইলে টাকাটা দিয়ে দিব,
রিটার্ন দিতে,
ঠিক আছে। পরে আমি কইছি যাক আইসি, পরে নানিরা কই যাচ্ছি, পরে মনে করেন যে মা কি হইব, পরে ও মহিলারা যে দিন মহিলা নিয়েছে
পরে
মনে করেন যে মহিলা দুইটা নিয়েছে, মহিলা দুইটা ই করতেছে, তোমার আম্মু নিয়েছি টেকা দাও, কি টেকা ক টেকা দাও। পরে আমি বলছি টেকা টেকা তো আমার কাছে নাই, ক টেকা দিতে হবো নাই মানে 200 টাকা দিবা, মানে বানুনিতে পাঁচতলা দুটা মহিলা আছে, ওহনো আছে, মহিলার মনে করেন গোসল করাইলে 100 টাকা নিচে গোসল করাইবো না, 100 টাকা নিচে গোসল করাইবো না, ড্রেসিং করবো 150 টাকা 200 টাকা লাগবে ড্রেসিং করতে। এমন ভাবে ড্রেসিং করবো, রক্ত তো পড়তে আছে, মানে এমন ধরলে গোসল ড্রেসিং করবো, রক্ত পড়তে আছে, মনে করেন কি কমো ডলতো ডলাম আর কানতো বাচ্চা কাচ্চা যে শিশু আটা তো বাইরে পাঁচতলা বাচ্চা কাচ্চা আছে ওগুলো তার বেশি কান্দে, ঠিক আছে। পরে মনে করেন যে আর কিছু কিছু মহিলা আছে দেখছি, একটা মহিলা আইছিল ওই সময় মহিলা কেউ নাই, ঠিক আছে, অবসংখ্যা ফারা দিয়েছে আই রে কান্দা আছে, ঠিক আছে। পরে দুই দিন পরে মহিলারা মারা গেছে, মহিলারা পড়ে গেছিল গা, আমি আর দুই তিনজন মিললা পরে ইয়া মহিলাটা তুললাম, মানে নিচের থেকে তুললাম, কুচুকানি লোক নাই। পরে আমি ড্রেসিং করবো, মানে মহিলারা কান্দা আছে, পরে ড্রেসিং করার লাগে, পরে কয়েকজনে মিললা 10 টাকা 5 টাকা দিয়ে মনে করেন ড্রেসিং করাইলো, করাইলে পরে ওষুধ তো লাগবো, ড্রেসিং তো করছে ওষুধ তো লাগবো, ওষুধ কিভাবে আনবো। পরে মহিলারা দুদিন পরে মারা গেল। পরে আমি মা একটু ঠান্ডা থাকতো, রাত্রে আমি ঘুরতাম, আপনি এফএম রেডিও শুনলে, এফএম রেডিও শুনলে কিন্তু মানে আমি এখানে শুনতেছি, আপনি যদি শুনেন তাহলে ডবল শব্দ হয় এটা, ঠিক আছে। আমি যেতাম যে শুনতেছে যারা আমরা শুয়ে রয়েছি অসুস্থ, কানে হেডফোন লাগে শুনতেছে, মানে আপনি গেলে দেখতে পারতেন যে কি হাল সত্যি না মিথ্যা, মানে আমি যখন দেখেন একটা দুটা এফএম রেডিও বাজবো তেনে ডবল শব্দ হইব,
আপনি সব ডবল শুনে শুনে বুঝতে পারবেন,
ডবল শুনে বুঝতাম যে শব্দ হইছে,
এই রোগীরা শুনতো, এই শব্দ
রোগীরা শুনতো। এখনো আপনি মানে মেডিকেল ঢাকা মেডিকেল গেলে আপনি পাইবেন, মানে আপনার জীবনে গল্প এত ই হয়েছিল।
আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি, যারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে আছেন কিংবা বিভিন্ন হাসপাতালে যারা অসুস্থ রোগী আছেন, তারা শুনছেন আমাদের এই জীবন গল্প। আমার এই অবস্থা আসলে কখনোই জানা ছিল না, এবং আমার আসলে ঢাকা মেডিকেলে যাওয়ার সুযোগ হয়েছিল মাত্র একবার, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন অনার্সে বা মাস্টার্সে পড়ছি, হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলাম, এবং যেটা হলো যে ব্লাডের প্ল্যাটলেট অনেক কমে গেল। তো ওই সময় আমার ডাক্তার সাজেস্ট করেছিল যে ইউনিভার্সিটির ডক্টর ঢাকা মেডিকেলে যাও, খুব ভালো ব্যবহার পেয়েছিলাম, যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট আলাদা একটা টেক কেয়ার থাকে ওনাদের। ডাক্তারদের সম্পর্কে যেটা বলছে রাব্বি সেটা সত্যি সত্য, কারণ ঢাকা মেডিকেলের ডক্টররা কিন্তু আসলেই ওনারা রেনাউন্ড, এবং সত্যি সত্যি সারা ওয়ার্ল্ডে মানে টেক্কা দেওয়ার মতো, কম্পিট করার মতো ডাক্তার। আর পরিবেশ যেটা সেটা নিয়ে আমার তেমন জানাশোনা নেই, তবে ঢাকা মেডিকেলে যে এক্সপিরিয়েন্স যাদের আছে তারা হয়তোবা অনেকেই রাব্বির সাথে আজকে একমত হবেন। তবে এটা ঠিক যে আমাদের এটাও চিন্তা করা দরকার যে 16-17 কোটি মানুষ, আমরা 16-17 কোটি মানুষের একটা সরকারি হাসপাতালের জায়গায় আমাদের প্রথম যে হাসপাতালের নাম আসে সেটা হচ্ছে ঢাকা মেডিকেল, এবং এই ঢাকা মেডিকেলের উপরের এত চাপ, এটা সামাল দেওয়াটাও তো একটা বিশাল ব্যাপার। তবে অবস্থার পরিবর্তন হচ্ছে আমরা বিশ্বাস করি, কারণ এখানে ম্যানেজমেন্টে চেঞ্জ এসেছে, বারডেমেও কিন্তু এখন অনেক ভালো ট্রিটমেন্ট। আমি আমার মাকে নিয়ে বেশ কয়েকবার গিয়েছি, ডায়াবেটিকের রোগী উনি, এবং আমরা আশা করি যারা দায়িত্বে আছেন, হয়তো কোনো ডক্টরে শুনছেন, ম্যানেজমেন্টের কেউ শুনছেন, এই সাধারণ মানুষগুলো যদি এসে বলতে পারে যে ডাক্তারের পাশাপাশি ওখানকার যে ম্যানেজমেন্ট সিস্টেম বা ওখানকার যে সার্ভিসটা সেটা একটা অসাধারণ সার্ভিস, তাহলে না আমাদের মনটা ভরে যায়। আমরা আশা করি যে সেদিন হয়তো দূরে না, আমরা প্রত্যাশা করতেই পারি। আর একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, রাব্বি আমি একটু পরে আবারও ফিরছি আপনার কাছে, ছোট্ট একটা বিরতির পর আমি ফিরে আসছি, আশা করছি আমার সাথেই থাকবেন। ঢাকা এফএম আপনারা শুনছেন 90.4 MHz-এ
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প,
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। রাব্বি হচ্ছে আজকে আমার গেস্ট এবং সাথে রয়েছে তার নানু ফুলবানু। কথা না বাড়িয়ে তাদের কাছে আবারও ফিরছি। তো শুনতেন, আপনি দেখতেন যে
হ্যাঁ, পরে আমার ই করতে রক্ত লাগবো, রক্তে কি করবো, পরে বাণিজ্য মূল্য দিয়েছে ওই সময়, ঠিক আছে, নির্বাচনের পরে বাণিজ্য মূল্য দিয়েছে। পরে একটা মামা আছে কালাম, হ্যাঁ ড্রাইভার মারা গেছে। পরে হে কইল যে আমি ডোনার, আমার কাছে কার্ড আছে, তুই এক কাম কার্ডটা নিয়ে যা, নিয়ে যাওয়ার পরে তোর একটু হেল্প হইব, তোর 300 গেলে বাঁচবো। মানে যারা মানে ডোনার অন টাইমে তো বা বিভিন্ন ইয়াতে কিনে ব্যাংকের তে ওই রক্ত গুলা ভালো, আর যারা মনে করেন এই যে আউট থেকে রক্ত কিনে, আমি চাই যে তারা আজকে যদি আমার এই গল্প শুনে থাকে, কেউ যাতে জীবন মানে টেকা রক্ত না পাক, মরে যাক, তারপরও এই রক্ত যাতে না কিনে, মানে এত কষ্ট পায়, তার সে বলো মরে যাওয়া, মরে যাওয়া ভালো। আমি তো নিজের চোখে
দেখছি।
পরে মনে করেন যে যাই হোক, রক্ত মরতে বললাম, বলার পরে বাসায় নিয়ে এলাম, ওখান থেকে বাসায় নিয়ে এলাম, ওই একটা জায়গা মিস করে
গেছি।
মানে আমার আম্মারে একটা লোকে হেল্প করছে, না করলে নাই, যে আমল এখানে আছে সৈয়দ আশরাফ, ঠিক আছে, আমাদের দিকেই, ঠিক আছে, তার ভাই ওই লোকটা আমার আম্মার হেল্প করছে, ওই লোকটা হেল্প করছে, আর একটা হয়েছে মানে ফ্লাইওভারের কন্ট্রাক্টর, ঠিক আছে। পরে ওই লোকটা আমার মারে অনেক হেল্প করছে, 5,000 টাকা দিছে, আর গ্রামের মানে মহাকালী রসুলবাগে মানে মহল্লার লোকে অনেক হেল্প করছে। হেগর কথা না বলে নাই, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, হেগর কথা না বলে নাই, কারণ অনেক হেল্প করছে, হেরা কিছু কিছু লোক লোক ছিল মানে অনেক হেল্প করছে। পরে মারে ওইখান থেকে রিলিজ নিলাম, বাসায় নিয়ে আসলাম, আমার কাছে না একটা ট্যাগ অনেক, আর একটা মহিলা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই একটা মহিলার কাছে ট্যাগা দিছিল, আমাকে জিজ্ঞাসা করে নাই, 1,000 ট্যাগা দিছিল। পরে ওই মহিলাকে নিয়ে এলাম, যে অন্ধ মনে করেন মা কান্দাছে, দুম কান্দা কান্দাছে, আমি কেমনে থামামো, আমি তো মানে আমি এর লগে জয়ে করে আমি আর মালে সিলাইলি করতেছি কান্দা বন্ধ করে লেগে। পরে আমি টানে হেডফোন লাগাইয়া এই সময় কি করবো, দুঃখের মধ্যে এই সময় মনে করেন মারা সান্ত্বনা না দিয়া আমি কানে কিছু না শুনি গান আনতেছি। পরে হন মা তো কান্দাছে, দুম কান্দাছে। পরে মহিলা আইলো, মহিলা কইলাম যে মহিলা মা কান্দাছে, কান্দা দেখি হয়েছে কত, আমার টেকা 3,000 টেকা, ঠিক আছে, আমি টেকা দিয়ে যাচ্ছি। গেলাম পরে ফার্মেসিতে যায় ওষুধ মশুদ নিয়ে দিল, কোন রকম গেল, 100 মধ্যে তো লোন নিলাম, নেওয়ার পরে আমার লোন নিয়ে আমার মোটামুটি ভালো করলাম। পরে নিয়ত করছি যে কি মাস স্কুলে মিলত পড়ানো পরে মিলত পড়াইছি, পরে নিবার সবাই আইছে, ফোমা সবাই আইছে, মিলত পড়াইছে, পরে নিবারে মা মোটামুটি সুস্থ হয়েছে, হাঁটতে পারে, মামাও আইছে, সবাই আইছে, হাঁটতে পারে। পরে আমার আম্মা পিঠা বিক্রি করতো
ওই সময়টাতে,
পিঠা বিক্রি করতো কিন্তু অত করতো না, কিন্তু তারপরে আবার পিঠা
মানে সুস্থ হতে ওনার কতদিন লাগলো, এই
প্রায় 1 বছর মতো লাগছে,
1 বছরের মতো দৌড়াদৌড়ি চলছে,
দৌড়াদৌড়ি চলছে। পরে মানে পিঠা বিক্রি করতো মানে ভালোভাবে বলতে মানে বসতে পারতো না, এক সাইডে মানে ইয়ে করে মানে বসতো, নিচে ফোম দিয়া মানে জল ছবির উপর নিচে ফোম দিয়া পরে বসতো। পরে পিঠা বিক্রি করতো, পিঠা প্রায় ভালো পিঠা চলতো, আপনার এই গল্প শুনে
সবাইকে সালাম জানাচ্ছি আমি আমার এই অনুষ্ঠান থেকে, এবং আই রেসপেক্ট ইউ গাইজ বিকজ ইউ আর দ্য হার্ট, অ্যাকচুয়ালি আপনারাই এই অনুষ্ঠানের শ্রোতা, অ্যাকচুয়ালি আপনারাই আমাদের এই অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রেখেছেন। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে ওই রসুল বাগে না,
মহাখালী রসুল বাগে,
এই সময়টাতে বাবা দেখা করেনি আপনার, আপনার বাবা আসেন,
মেডিকেলে থাকা অবস্থায় মারা গেছে,
কিভাবে মারা গেল,
অসুস্থ ছিল,
আপনি জানছেন যে বাবা মারা গেছে?
আমি মানে মেডিকেল থাকা অবস্থায় মারা গেছে কি যেখানে বাসায় নিয়ে এসেছি
সাড়ে তিন বছর।
আমার ফুফা ফোন দিছে কয় রাব্বি একটা কথা কই রাতে একটা সময় কি কয় তোমার আব্বু তো মারা গেছে কবে পরে কয় তিন তোমার মোবাইল বন্ধ মোবাইল বন্ধ আমি মোবাইল বন্ধ করে পাওয়া যায় না পরে ওই সময় মোবাইল মানে টেকার জন্য মোবাইল বিক্রি করে দিছি মানে প্রায় হিসাব করছি মানে সব মেডিকেল আসার পরে এক লাখ ত্রিশ হাজার টাকা গেছে।
এক লাখ ত্রিশ হাজার টাকা কি ঋণ? ঋণের উপর
না মেডিকেল থেকে ঋণ হয়েছে কত আঠারো হাজার টাকা ঋণ হয়েছে।
আঠারো হাজার টাকা ঋণ, বাকি টাকাগুলো যেভাবেই হোক মানুষের কাছ থেকে হেল্প
মানে মানুষের দিচ্ছে টাকা আসলে না এক টাকাও পাঁচ হাজার টাকা হাতে আমার হাতে ছিল ত্যাগ করতে চাইছে নিজে পাই না মাস্টার একটা জিনিস শিখাই দিছে একবার না বলে দেখা শুতে পারবে না কথাটা বলেও না আর আমি
কথা লেখাপড়া শেষ হয়ে গেছে
আমি এইট পর্যন্ত পড়া লাগছিল
পরীক্ষা দিতে
পারিনি ঢাকায় পড়লাম কাজ করতে আছি গ্যারেজে কাজ করতেছি পাঁচ হাজার টাকা দিন আমার আর আউট ইনকাম হইতো টুকটাক দুজনের ভালো গেছিল পরে এতো দুই মা হতো অনেক শান্তি ছিলাম তারপর মা আর আমি সমিতিতে লোন তুলতাম তুলে তুলে করতাম আর কিন্তু টাকা হাতে রাখতে পারতাম না এবার আমি কাজের বেলা ড্রাইভিং শিখলাম
ড্রাইভিং
মানে এখান থেকে ড্রাইভিং শিখলাম পরে শিখার পরে লেগুনা চলে না লেগুনা গুলো চালাই মানে লেগুনা যারা হেল্পারই করে মানে কি কম যাত্রীরা মানে এত বিশ্রী ভাবে ইয়া করে
ব্যবহার করে
মানে মনে করে যেন মানুষই না অন্য কিছু মানুষই মনে করে না মানে মানুষের সম্মান দিলে সম্মান করে না কি রকম হয় না কিন্তু কিছু কিছু মানুষ অনেক সম্মান করে আর কিছু কিছু মানুষ হেল্পার এমন যাতা ব্যবহার করে ঠিক আছে সারা দিন রোদের মধ্যে এই রোদের মধ্যে পুইরা চারশো টাকা পাঁচশো টাকা বেতন পায় কোনোদিন আছে দুশো টাকা লিয়ে যায় এই হেল্পারে কিন্তু এই হেল্পারটা হেল্পার মনে করেন আর ড্রাইভারটা মনে করেন কি কম একটু উল্লাফাল লইলেই ড্রাইভারটা ঠিক আছে উল্লাফালটা হয় আমি বিশ্বাস করি কারণ এই যে তার লেগুনা চালায় হেল্পার ড্রাইভার কি কম 90% মনে করেন যে ইয়া না নেশাগ্রস্ত থাকে ঠিক আছে আমি আল্লাহর মধ্যে চা পান সিগারেট কোনো কিছু খাই না ঠিক আছে আল্লাহর মধ্যে ইয়ে কিন্তু যারা খায় কি কম সকাল দশটা হইলে এগারোটা হইলেই কি করবো রাস্তা গাড়ি বা করলে সাতশো টাকা জিপি দিতে হয় রাস্তা খরচ মানে জিপি না দিয়ে মনে করেন যে টাকা কামাইবো যাই বা ইয়ে খাইতে।
আমাকে একটু হিসাবটা বলেন তো যে আপনারা যার লেগুনারা চালাচ্ছেন যে মালিকের সে মালিক কত টাকা দিতে হয়?
মালিককে দিতে হয় পনেরোশো টাকা
প্রতিদিন
প্রতিদিন।
আচ্ছা
আর রাস্তা খরচ সাতশো টাকা
এটা কাকে দিতে হয়?
এটা রাস্তা যারা কন্ট্রোল করে আমাদের তো লাইসেন্স নাই
লাইসেন্স ছাড়া যারা রাস্তা কন্ট্রোল করছে তাদেরকে দিতে হবে
তাদের দিতে হয় ঠিক আছে দেশ মাটি
এই রাস্তা কন্ট্রোল করে কারা?
রাস্তা মেইন একজন আছে রহিম ভাই ঠিক আছে
আমি ভাইকে তো চিনি না তবে এটা ঠিক যে মানে এটাও বৈধ না আর কি আপনারা লাইসেন্স নেননি সেটাও বৈধ না যারা রাস্তা কন্ট্রোল করছে ওরাও বৈধ না সাতশো টাকা প্রতিদিন তাকে দিতে হয়
সাতশো টাকা প্রতিদিন তাদেরকে দিতে হয় তারা মনে করেন যে সবকিছু সার্জেন্ট সব
পনেরো আর সাথে বাইশশো গেল
বাইশশো টাকা তেল ধরেন এক হাজার টাকা
হ্যাঁ বত্রিশশো
বত্রিশশো দুজনের খরচা আছে তিন চারশো টাকা
খরচা বললাম খরচা বলছে খাওয়া দাওয়া
খাওয়া দাওয়া করতে হয় ঠিক আছে তিন চারশো
পঁয়ত্রিশশো
টাকা পঁয়ত্রিশ টাকা বাদ দিয়ে তারপর মনে করেন যা হইব বেতন তেল মালিকে কিন্তু বুঝবো না যে আজকে বেতন পাই নাই বা ই করে
টাকা ফিক্সড টাকা এটা খরচ হবে এই পঁয়ত্রিশশো টাকা কি প্রতিদিন ওঠে?
প্রতিদিন কিছুদিন আছে উঠে না বাড়াতে গাইনে দিতে হয় কিছুদিন আছে উঠে না বাড়াতে গাইনে দিতে হয় আর মনে করেন কিছুদিন আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হলে মনে করেন যে নিজের পকেটে দিতে হয় কিছু কিছু মালিক আছে পুরাটা দেয় কিছু কিছু মালিক আছে দেয় না
তখন
অ্যাক্সিডেন্ট হলে ভাই কি কম মানে যেই গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আগে মনে করেন ড্রাইভার হেলপারে মারে কি মারা মানে মানুষই মনে করে না এক রাস্তায় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে মানুষই মনে করে আর আর সার্জেন্ট তো মনে করেন যে সার্জেন্টের কাম করবই কারণ লাইসেন্স নাই মামলা দিব না একটা গাড়ি মনে কাগজপত্র ঠিক নেই ঠিক আছে হাজার মানে যে কাটা একশোর মধ্যে একটা দুবার দুইটা গাড়ি পাইবেন কাগজ ঠিক
তার মানে একটা অ্যাক্সিডেন্ট হবে মানে সারাদিন মাটি
কিছু কিছু মালিক আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে যাক স্যার টেকা গেছে গাড়ি চালায় টেকাটা পড়ে দিব আমি এমন অ্যাক্সিডেন্ট করছি প্রায় টানা দুদিন করছিলাম একদিন করছিলাম আমার দোষ নাই এরা তারপর আমার দোষ দোষ নাই হলো পল্লবী থানার ওসির গাড়ি ওসি মানে কোনো ইন্ডিকেটার দেয় না কোনো হরেন দেয় নাই বুঝ করে গাড়ি ঢুকাই দিছি। পরে আমার গাড়ি পুরা গাড়ি লোড, এটা সাত রাস্তা। পরে লুকিং গ্লাস ইয়ে গেছে, সোজা গেছে, আর একটু ডেপ খাইছে। পরে দেড় হাজারটা জরিমানা গেল, এটা গেল। আরেকদিন এক লোক মাঝখানে যাইতে পারে নাই, মানে অবসর করাই হাঁটুর মধ্যে যাইতে পারে না, পড়ে গেছে। পরে ওনে পাঁচ হাজারটা গেল এই। তারপরে আমার কোন অ্যাক্সিডেন্ট হয় নাই, মানে দেড় বছর।
কয় টাকা থাকতো তোমাদের এইসব পঁয়ত্রিশশো টাকা দেওয়ার পরে?
পঁয়ত্রিশশো টাকা এমন আছে, ধরেন দুই হাজার টাকা থাকে, এমন আছে মানে পাঁচশো টাকা থাকেই, পাঁচশো টাকা থাকেই। কিন্তু টাকা দেখি যে টাকা কামাইতে পারলে এই লেগুনা যারা চালায়, টাকা যদি কামাইতে পারলে পারে দিলে দুই হাজার টাকা বেতন করে। কিন্তু মনে করেন এই যে ছুটু ছুটু যে পোলাবান যায় না, ডিউটি করে, এটা গাঁজা খায়, ঢিন্ডি খায়, ঠিক আছে, এই যে ফার্মেসি দোকানে মানে পঁয়ত্রিশ টাকা একটা ইয়ে আছে, ওইগুলো আইনা মানে ইয়ে কইরা ওইগুলা খায়। আর গাঁজা তো মনে করেন যে আছেই, এই ছুটু ছু পোলাবান কি কমো, মানে না করি না কই দেখ, মানে আমার কাছে যেগুলো মানে এই সাত রাস্তা রোডে যেগুলো পোলাবান আছে, মানে সব দিয়ে আমার মনে করেন যে আমি গেলেই আমার দ্বারা আইব। আমি কই দেখ, এই সিগারেট না খায়া, গাজার না খায়া, তুই পঞ্চাশ টেনে ওই অন্য কিছু খাই লেবি, ভাত খাইবি, ভাত খাওয়ার কথা বলে তোর টিয়া দিব, সিগারেট খাতা গেলে টিয়া দিব না।
ওকে রাব্বি, আমি এখানে একটা বিরতি নেব, ঠিক রাত বারোটায় ফিরে আসবো আপনাদের কাছে। তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, যারা ওদেরকে দেখতে চান প্লিজ আমাদের ফেসবুকে আসবেন, আমাদের ইউটিউবে আসবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm। আর আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখবেন, তাহলে এখানে যত অনুষ্ঠান আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ফিরছি রাত বারোটায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি, এবং যারা জীবন গল্প বলতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন এই নম্বরে 09611904904। আমি আবারও বলছি 09611904904। রাব্বি, দোষ আসলে কারোরই দেই না, পুরো সিস্টেমটারই দোষ। একটা যেটা হচ্ছে যে যে যাত্রীরা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই যাত্রীরাও আসলে সিস্টেমে পড়েই করে। আপনাদের প্রতি অবশ্যই খারাপ ব্যবহার করা উচিত না, সেটা আমি যে এসির মধ্যে স্টুডিওতে বসে যদি এভাবে বলি তাহলে এভাবেই বলবো। কিন্তু রাস্তায় যখন চলি বা রাস্তায় যখন সাধারণ মানুষ চলেন, রেডিওতে হয়তো এটাই শুনতে ভালো লাগবে যে না, তাদের প্রতি খারাপ ব্যবহার করা উচিত না, এবং কিন্তু প্র্যাকটিক্যাল ফিলটা আসলে অন্যরকম হয়ে যায়। অন্যরকম হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকে। কারণটা হচ্ছে হলো মানুষ রাস্তায় গেলে কেন জানি ব্যস্ত হয়ে যায়, এবং ফাঁক ফুকুর যেমনে পারে সেদিক দিয়ে হচ্ছে বের হয়ে যেতে হবে, তারা দুনিয়ার সমস্ত তারা হচ্ছে রাস্তাতে। এবং শুধু তাই না, এই যে লেগুনাতে যে এত এত মানুষ নিয়ে যায়, একটা লেগুনা কি পরিমাণ রিস্কি এটা যারা চালাচ্ছে তারাও জানে, যারা উঠছে তারাও জানে। তো এবং এই যে ব্যবহারগুলো করে সেটা করা উচিত না। কিন্তু ওই যে টেম্পারমেন্টের একটা ব্যাপার আছে না, কেউ কিন্তু আসলে হ্যাপি না ওই লেগুনাতে ওঠার পরে যেভাবে বসে থাকে মানুষ, গরম টরম সবকিছু মিলিয়ে আর যে অবস্থাটা হয় তাতে আসলে মাথা ঠিক রাখা খুব মুশকিল। এটাও ঠিক, এবং পাশাপাশি এটাও ঠিক যে এইরকম ছেলেরা যারা কাজ করে তারা দুশো টাকা তিনশো টাকার জন্য সারা দিন রোদে পুড়ে দাঁড়িয়ে থেকে থেকে কি ভয়ানক রকমের কষ্ট করে এগুলো করে। তখন কথা হচ্ছে একটা মানুষ যখন টেম্পার হয় সে টেম্পারটা সে কার উপর তুলবে, সে তো সিস্টেমকে কিছু বলতে পারছে না। খুব স্বাভাবিকভাবে সে মনে করে ড্রাইভার আর কন্ডাক্টরের দোষ, এবং কন্ডাক্টর আর ড্রাইভারকে উপরে গিয়েই হচ্ছে হলো নিরুপায়। আমি একটা খুব একটা মানে আমার নিজের অভিজ্ঞতা, ঢাকা শহরের ড্রাইভার এবং কন্ডাক্টররা যে পরিমাণ যাত্রীদের দ্বারা হয়রানি হয়, এটা আমি তাদের পক্ষ নিয়ে বলছি না, এটা সত্য কথা। হ্যাঁ, তারাও হয়তো বা অনেক অনেক সময় খারাপ আচরণ করে, এটা ঠিক। তবে এটা দেখেছি আমি যাত্রী হিসেবে, আমি তো লম্বা একটা সময় পাবলিক বাসে চলেছি, আমি এখনো মাঝে মাঝে চড়ি। মানে পাবলিকের যে ক্ষমতা ঢাকা শহরে, অন্যান্য জেলাতে এই জিনিসটা নাই। এবং একটা পাবলিক শাউট করলে দেখা যায় উল্টো ড্রাইভার তার উপর শাউট করছে, কিন্তু ঢাকা শহরে এই জিনিসটা আমি দেখেছি খুব ইম্ব্যালেন্স। এবং আমি চাই যে শাউটটা না হোক, কিন্তু ঢাকা শহরের মানুষজন চাইলেই ক্ষমতা দেখাতে পারে এবং এটা দেখায়ও, কিন্তু খুব স্বাভাবিকভাবে ড্রাইভার এবং কন্ডাক্টর এদের কথাটাও একটু আমাদের চিন্তা করা উচিত। তবে অন্যায় যেটা, সেটা তো অন্যায়। আমি একটা জিনিস দুপক্ষকেই বলি, এটা আমি আমি নিজেও ইনভলভ, আমি নিজেও আমার সময় মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। সত্যি সত্যি বলছি যে স্টুডিওতে এসির মধ্যে বসে থেকে না, মানে পুরো সিচুয়েশনটা অবজার্ভ করার মতো না। আপনি যখনই রাস্তায় নামবেন, মাথা কেন জানি অটোমেটিকলি গরম হয়ে যায়। এবং ওই বলুন না, দুনিয়ার তারা সবকিছু মিলিয়ে, আমাদের রাস্তার জ্যাম সবকিছু মিলিয়ে, আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারি না। তবে ধরেন এই যে রিক্সাওয়ালার কথা বলি, যে রিক্সাওয়ালাদের যে ব্যবহার কিংবা যাত্রীর যে ব্যবহার রিক্সাওয়ালাদের প্রতি, সেখানে যদি একটু কেউ মাথাটাকে ঠান্ডা রাখে, যদি আমি রিক্সাওয়ালার কথা বলি, যে রিক্সাওয়ালা ভাই আপনারা যারা শুনছেন এই মুহূর্তে, আপনাদের ধরেন দুটো পয়সা বেশি দরকার, বা আপনি ন্যায্য অধিকারের কথা যদি বলেন যে না আমার ভাড়া 50 টাকা, আমাকে 50 টাকা না দিয়ে 10 টাকা কম দিচ্ছে, কিংবা আপনি 50 টাকার জায়গায় 60 টাকা রাখছেন, যদি দুটোই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমি বলবো যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সফট হওয়া, যেটা আপনাদের জন্য অনেক বেশি কঠিন। একটু ঠান্ডা মাথায় সুন্দর করে বলেন, আপনি যাত্রীর কাছে বলেন ভাই আপনি 10 টাকা কম দিলে তো আমি কিছু বলতে পারবো না, তবে আমারে আমার আসল ভাড়াটাই দেন। এভাবে বলে দেখেন, হয়তো একজন দুজন রাজি হবে না, হয়তো একজন দুজন ধমক দেবে, কিন্তু দিন শেষে দেখবেন যে আপনার ইনকামটা বেড়ে গেছে। এটা আমি আই সোয়ার টু আল্লাহ এটা সম্ভব, কারণ মানুষের ভালো ব্যবহার করে, আপনি খারাপ ব্যবহার করে যতটা না মানুষের কাছ থেকে 1 টাকা খসাতে পারবেন। আমি দেখেছি রিক্সাওয়ালার সাথে মারামারি হয় 1 টাকার জন্য, 2 টাকার জন্য, এবং সে মারামারি কি ভয়ানক রকমের মারামারি, মানুষজন নিয়ে টানাটানি চলে যায়। তো যতটানা বেশি আপনি, আপনার যদি টাকাটাই বেশি দরকার হয়, আপনি খুব সফটলি বলেন যে ঠিক আছে আপনি যদি না দেন তবে এটা আমার অধিকার, আমি চাইলাম আপনার কাছে আপনি দেন, দেখবেন যে দিন শেষে আপনার ভাড়ার ইনকাম যা হয়েছে তা অন্য দিলের তুলনায় অনেক বেশি। এটা হলো রিক্সার ওয়ালার পক্ষ থেকে। আর যাত্রী যিনি, তাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ধরুন আপনি বুঝতে পারছেন যে একটা রিক্সাওয়ালা, সে হয়তো আপনি তাকে আস্তে চালাতে বলছেন, সে হয়তো জোরে চালাচ্ছে, কিংবা তার হয়তো যে পরিমাণ ভাড়া সে তার কাছ আপনার কাছ থেকে চাওয়া উচিত তার তুলনায় সে আপনার কাছ থেকে বেশি চাচ্ছে। ক টাকা বেশি চাচ্ছে একজন রিক্সাওয়ালা? সর্বোচ্চ 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এর বেশি চাওয়ার রাইট আমার মনে হয় না ঢাকা শহরে কোন রিক্সাওয়ালা 30-40 টাকার উপরে বেশি ভাড়া চাইতে পারে সিচুয়েশনালি। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আপনি দৈনন্দিন জীবনে যেসব কমোডিটি পারচেস করেন, যা যা আপনি কিনেন বাজার থেকে শুরু করে অন্যান্য জায়গাতে, এই 30-40 টাকা কি আপনার জন্য আদৌ কোনো ফ্যাক্ট? কোনো ফ্যাক্টই না, ফ্যাক্ট হয়ে যাচ্ছে এই রিক্সাওয়ালার কাছে এসে। খুব ন্যাচারালি আমাদের মধ্যে এটা হয়ে যায়, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি জ্ঞান আছে কি মূর্খ, সবারই কিন্তু এই জিনিসটা সমস্যাটা হয়। এবং এটার পেছনের কারণটা হচ্ছে রিক্সাওয়ালার কাছে গেলে আমরা অটোমেটিক্যালি সবাই অনেক বেশি কনজারভেটিভ হয়ে যাই। আপনি তাকে 30 টাকা বেশি দেন, 20 টাকা বেশি দেন, দিয়ে সুন্দর করে বলেন যে তুমি আমার কাছ থেকে 20 টাকা বেশি রাখলাম, কিন্তু আমি তোমাকে দিলাম, অন্যজনের কাছ থেকে তুমি হবে নিও না, দেখবেন যে দিন শেষে মানুষটা চেঞ্জ হবে। তো এতে আপনার ভালোও লাগবে যে না ঠিক আছে আমি তাকে 20 টাকা দিয়েছি এবং এটার একটা রিটার্ন হয়তো বা সৃষ্টিকর্তা আমাকে দিবেন। কি হলো এই 20 টাকাটা বড় নাকি একটা রিক্সাওয়ালার সাথে চিল্লা চিল্লি করে মারামারি করে একদম গালিগালাস করে একটা সিচুয়েশন বাজে পর্যায়ে নিয়ে যাওয়া, আপনার টেম্পার লুজ হওয়া, এই অবস্থা আপনি অফিসে আসলেন সেখানেও আপনার টেম্পার লুজ হচ্ছে, এই অবস্থা আপনি বাসায় গেলেন সেখানেও আপনার টেম্পার লুজ হচ্ছে। আমি বলছি না যে এটা হয় না, এটা হয়, কিন্তু চেষ্টা করা উচিত অ্যাভয়েড করার জন্য। তারপরে আপনি দেখবেন যে আপনার খুব ভালো লাগছে যে আপনি একটা খুব খারাপ একটা সিচুয়েশন আজকে অ্যাভয়েড করতে পেরেছেন, মাত্র 20 টাকা হোক সেভ করতে গিয়ে আপনি হয়তো 1 লাখ টাকার টেম্পার লুজ করতেন, কিন্তু আপনি 20 টাকা আপনি ওকে দিয়ে আপনি সেই টেম্পারটা সেভ করেছেন। এবং আমার মনে হয় যে ছোট ছোট কাজগুলো, এগুলো আমাদেরকে অনেক বেশি মানবিক করে, মানুষ করে। আমি অনেক বেশি কথা বলি, খুশি হয় রাইট, রিক্সাওয়ালার মনটা যাতে খুশি হয়, আরেকদিন পাওয়া যায়। এই ভদ্রমহিলা যিনি আছেন, 73 বছর বয়স, স্কুল বানো নানি হয় আমাদের। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি,
কষ্ট লাগে
রাইট,
কষ্ট হইলে
প্রচুর শাস্তি পেতে হয়। তো আপনি চিন্তা করেন একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করছে, তা হালাল পয়সা, তো আপনি ওখানে 20 টাকা বেশি দিলেন, সমস্যাটা
কোথায়?
একদম হালালের পয়সা, সলিড পয়সা। আচ্ছা আমরা গল্পটা যে জায়গায় ছিলাম যে আপনি সে সময় লেগুনা চালাতেন,
এই যে কিছুদিন আগে মানে রোজার মধ্যেই আমার হেল্পার ঠিক আছে, মানে একটা দূরে আপু উঠছিল, নাভিসকে নামবো মহাবে থেকে, বাড়াইন 10 টাকা, মানে যে জাম মনে অনেক জাম পরে দেয় আবার বাড়াইছে 10 টাকা, ওখানে মনে করেন দুই আপু দিচ্ছে 12-20 টাকা দিয়ে 10 টাকা নাভিসকে নামছে, শুধু বলছে ফাজিল ঠিক আছে, ফাজিল কথাটা বলছে, পরের দিন আয়া মানে কি কম আমার হেলপারটা টাইন নেই, ছয়টা ছেলে ছয় সাতটা ছেলে আনছে না বিস্কু আইনা হেলপারের টাইন নেই এমন মারা আমারছে দশ টাকার জন্য। পরে কইলাম যে আপু মারলেন যে আপনি টেকা উঠছে লাভ হয়েছে কি দ্বার দেখছে আটকায় নাই, মানে ছয় সাত জনে মিলা দুইটা মেয়ে সামনে খারাপ দেখে একটা মানুষকে মারছে
ওই তো
দশ টাকার জন্য।
ওটাই বললাম যে দুনিয়ার সমস্ত রাগ মানে ওই মানুষটা কিন্তু যে শব্দটা ব্যবহার করেছে এটাও কিন্তু ব্যবহার করাটা উচিত হয়নি, কিন্তু ও কিন্তু এখানে রাগটা ঝাড়ার একটা সুযোগ পেয়েছে এবং সুযোগ পেয়েছে মানে ওর যত রকমের লাইফে যত ফ্রাস্ট্রেশন আছে সবকিছু সে ওই 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 লোকটার উপরে ছাড়ছে। তো সুতরাং আমি বলবো যে ফাদিল ঠাদিল এগুলো বলাটাও বেটার না, আর যারা অন্যায় তো অবশ্যই হয়েছে আর যিনি এই কাজটা করছেন দেখে নেই বলতে বলতে তুমি যে ব্যবহারটা করলা এটা তুমি ঠিক করলা না, খুব সুন্দর করে বলতে পারতে। আপনি তো চাচ্ছেন যে লোকটা ফাজিলটা না বলুক, তাহলে আমার মনে হয় যে মারটা না দিয়ে ওকে ডেকে নিয়ে যদি আপনি বলতেন যে তুমি যেটা করলে আমি কষ্ট পাইছি তুমি নেক্সট টাইম এটা করো না, ও কিন্তু চিন্তা করতো যে মানুষটা আমার উপর খারাপ ব্যবহার করতে পারতো, কিন্তু এই মানুষটা খারাপ ব্যবহার না করে আমাকে সে খুব সুন্দর করে বোঝালো এবং এটা ওর মাথায় থাকতো। আমি বলছি না যে আমরা সবাই সেটা পারবো, আমি বলছি চেষ্টা করতে দোষ কি, চলুন আমরা চেষ্টা করি কালকে থেকে এই এপিসোড শোনার পরেই আমরা একটু দু তিনজন মানুষ চেষ্টা করি দেখি রেজাল্টটা কি দাঁড়ায়। অ্যান্ড বিলিভ মি ইউ উইল বি হ্যাপি, আমাদের হ্যাপি হওয়ার জন্য না অনেক বড় বড় কাজ করা দরকার নাই, দৈনন্দিন জীবনে ছোট ছোট কাজগুলি আমাদেরকে অনেক বেশি সুখী করতে পারে। আগাই তারপর
মনে করেন বিদেশে আমার এক ভাই নাম হয়েছে রতন, ঠিক আছে স্যার একা তুলি লাইনে পরে আমার ফোন দেয় আমি ফোন রিসিভ করি না বিদেশের ব্যাপারে বিদেশ না বিদেশ যাবো না, পরে বেশ ক না দিস গেলে ভালোই তোর মা দিস আমি না বিদেশ মানে ভাই লাগে, ঠিক আছে
সম্পর্কে ভাই লাগে। এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, গল্পটা আসলে এখন শুরু, সো যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন।
পরে মনে করেন যে মার কাছে দিই না, গাড়ি চালাই বাসা যাই ঘুমাই এই মোবাইলে গান মার কাছে দিই না, পরে কালি ফোন দেয় ও ঘুমায় থাকে আর ফোন কাটা দিই, পরে মা কে ফোন দেয় আমি রতন ভাই ফোন দিয়েছে খেলে গা, পরে আমি গেলাম গিয়ে বিদেশের ব্যাপারে কি কয়, পরে মা কথা কাছে দেশে দিয়ে কথা কই মা কথা কইছে কথা বলে বলতেছে কয় কি কিছে কয় আপনি বিদেশ যাবেন দেখি ক না বিদেশ যায় কি করবো আমার দেশে আমার অনেকটা ভালো টেনগেম করি আমি খাইতেছি ছেলে আছে মা আছে দেশ মধ্যে মন চাই খাইতেছি যাইতেছি আমার দেশে ভালো, পরে কেছে না তোর ইয়া আছে দাদি আছে একের লোকে কাকা আছে একের লোক কথাবার্তা কয়ে তারপর যেতে হইব, পরে আবার সেই রতন ভাই এলো আর পরে কথা বলতেছে নানু তো মনে আর আগেই নাই ওখানে নেই কান্দা শুরু করবো, পরে কথা না যাওয়া যাবো না, পরে মামা না করছে নানা বলছে কয় দেশে থেকে তো টেকা মেতে পারস না যদি ভালো বেতন হয় সুখ সুবিধা ভালো হয় তাইলে যা দেখ খারাপ কি, পরে নানা কথা আবার ইয়ে আছে মানে কইলো আচ্ছা কি সম কি কাজ ক আপনার আপনার ইয়ে গেলো বউ গেলো তাইলে এলো কথা কয়ে দেখেন মানে হের বউ গেছে কথা কয়ে দেখেন বউ গেছে আগে পরে হালি শালি গেছে পরে কথা কথা কয়ে দেখেন কয় কি অবস্থা কি আসে বসে নানান তো পরে কইলো পরে কথা কয় বাসার কাজে কি ঘটনা এই এতটাই বেতন বারোশোটাই বেতন দিব, পরে আর থাকা মানে সব মালিকেরই গিয়ে যাওয়ার পরে মোবাইল নিয়ে যাবেন সিম কিনে দিব মাকে মুখে যা লাগে সবকিছু করে দিব ক আচ্ছা ঠিক আছে তার দাদির লাগে বুঝি আর তোর কাকা বুঝি বুঝি আমি পরে জানাইছি ক আচ্ছা ঠিক আছে, পরে নানির নানুর কিছু কয় নাই মামারে শুধু মামারে কইলো ইয়ার কইলো আর কয়েকজনের কাছে বুঝলো একটা লোক আছে আমির মামা যে মানে কি কমু আমরা যখন বিপদ হয় বা কোনো কিছু হয় এই আমির মামাটার পাশে খায় ঠিক আছে মহাকালী টার্মিনালে গাড়ি চালায় অনেক ভালো একটা লোক বাড়ির বরিশাল অনেক ভালো না মানা করছে ক দেখ রাজিয়া তুই যাইস না
আপনার নাম রাজিয়া
রাজিয়া ক দেখ রাজিয়া তুই যাইস না তুই বিদেশ যায় কি করবি তুই দেশে যেমনি টেকা মাস সিস্টেম করে ধরে রাখতে তের অভাব নাই, পরে কচ্ছা দেহি মাল মার ভাই আছে আলাপ করে দেহি কয় আচ্ছা দেখ যাইস না বিদেশ যাওয়া না ঠিক না ভালো না, পরে না করছে ঠিক আছে না করার পরে পরে না করছে না করার পরে আর নানুর কিছু কয় নাই কয়ার পরে মার একটু একটু মত আছে আমি কেছি মা যাওয়া লাগবো না থাক দেশে আছি যাওয়ার উদ্দেশ্যে খামু পরে কয় যদি আমি যাইতে তোর গাড়ি নিয়ে দিতে রি লেগুনে না দিয়ে মাইক্রো দিল লাইসেন্স বাগলে তুই চলবো তোর যাই বুঝতে আছে তোর মাসে ভীষণ টাকা মানে কোনো ব্যাপার না চুল তার বিধি তোর একটা লাইন করে দিই
কত সালের দিকে এটা এই বছরই
এই বছরই
আচ্ছা
পরে তোর একটা লাইন গেট করে দিই আমি যদি যাই মনে করি দুই বছর থাকলে
আপনাদের সবাই একটু ধৈর্য ধরে বলবো যে বুঝলেও একটু শেষ পর্যন্ত শোনার জন্য বাংলাদেশের আজকে যে অর্থনৈতিক ভিত্তি বাংলাদেশ যে অর্থনৈতিক ভিত্তির কারণে বড় বড় বিশ্বমন্দার সময়ও যখন বুড়ো আঙুল দেখে আমাদের অর্থনীতি টিকে আছে যাদের জন্য আমি বারবার বলেছি আমার এই অনুষ্ঠানে আই রেসপেক্ট ইউ গাইজ সম্মান করি মাথা নত করে তারা হচ্ছেন এই বিদেশে গিয়ে যারা বৈদেশিক রেমিটেন্স পরিবারের জন্য পাঠান এই যে ওনার মা রাজিয়া থেকে শুরু করে যত মানুষ দেশের বাইরে আছেন দেশের জন্য পয়সা পাঠান তাদের জন্য আজকে আমাদের অর্থনৈতিক ভিত্তি এতটা মজবুত তাদের জন্যই মূলত আমরা পদ্মা সেতু নিজের পয়সায় নিজেরা করতে পারছি তো এই মানুষগুলোর গল্পগুলো কেমন বা এই মানুষরা আসলে কতটা হ্যাসল মাথায় নিয়ে বিদেশে যায় বা কি ফেস করে এটা হয়তো আজকের একটা গল্পে উঠে আসবে না তবে এই মানুষটা যাতে আপনি না হন সেটার জন্য আপনাদের গল্পটা শোনা উচিত এই মানুষটা না হন বলতে আমি যেটা বোঝাচ্ছি যদি কোনোভাবে আপনি ভিকটিম হন সেই জায়গাটা থেকে
ওকে বিরতি নেই গল্পের মোড়টা ঘুরে গিয়েছে প্রিয় শ্রোতা এবং বুঝতেই পারছেন যেটা প্রথম দিকে আভাস দিয়েছিলাম যে স্বল্প আয়ের মানুষ যারা বিদেশে যান তাদের অবশ্যই এই গল্পটা শুনে তারপরে চিন্তা করা উচিত যে কোন রাস্তায় তারা বিদেশের পথে পা বাড়াবে আমরা ইন্সপায়ার করি বিদেশ যাওয়াকে কিন্তু অবশ্যই অবৈধভাবে কিংবা এমন কোন ভাবে নয় যাতে করে ভালো করতে গিয়ে সেটা মন্দ হয় কেন এই কথাটি বলছি শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি
জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয় Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ রাব্বি এবং রাব্বির নানুর একটা ছবি আমরা আমাদের ফেসবুকে শেয়ার করেছি আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm ওকে লাইক দিতে ভুল করবেন না প্লিজ আবারও ফিরছি রাব্বি আপনার কাছে তারপর বলেন
তারপর মা মনে করেন আরো যারা যারা আছে জিজ্ঞেস করলো কয় কি করবো জামু পরে ওই রতন ভাই ফোন দেয় ফোন দেওয়ার পরে মনে করেন পরে মা মোটামুটি রাজি হয়েছে আমি কইছি মা থাক ক তুই ইয়েছ না তোর তোরটা ভবিষ্যৎ দরকার আছে তোর একটা গাড়ি এনে দিতে রি তুই একটা কিছু করতে পারবি ঠিক আছে পরে অনেকে পরে নানুর কয় নাই না কয় এমন পাসপোর্ট করলো
পাসপোর্ট করছে
হ্যাঁ এই ইয়াতে গেছে নারায়ণগঞ্জ কোন জায়গায় তুমন ঠিক আছে তারপর মার সাথে একটা মেয়ে গেছে মানে বয়স মিনিমাম 13 বছর হইব তেরো বছর বেশি হবো না ওই মেয়ে পাসপোর্ট করে ওই মেয়ের বিদেশ করাবো ওই মেয়ের পাসপোর্ট ধরে নাই মানে আমি যাই নাই আমাকে লাগে ওই মেয়ে পরে মা আর ওই মেয়ে গেছে পরে মা আর হয়েছে মা বারবার কইছে দেখ রতন আমার তো অবসর করা আমার যদি আমার তো কোনো সমস্যা হইব না ঠিক আছে আমার অবসর করা বারবার কইছে পরে কই দেখ না সমস্যা হইব না রতন ভাই ইয়া লাগে ফুফুটা হে কইলো দেখেন এই না মানে এই লোকের কইলো সাগর দে কয় আমার অবসর করা আমি মেডিকেল আসছিলাম ঢাকা মেডিকেল এই সাইডটা একদম ইয়া ঠিক আছে আমার এই অবস্থাতে যাওয়া হইব না, ঠিক আছে, কমনে তো মেডিকেলের সমস্যা হইব না, ঠিক আছে, কাজ করতে তেমন সমস্যা হইব না, ওখানে কি আর কাম, দুইটা নান বেন কাপড় দেবেন শেষ, ঠিক আছে, এই কথা বেশি মা মনে করছে যা ঠিক আছে কাম বেশি না, বেশি কিছু না থাক, তাহলে পরে গেল পাসপোর্ট করতে গেলো, পাসপোর্ট করে এলো, আমার ছোট মামা ফোন দিছে, কয় দেখ রাত্রে ফোন দিছে, কয় দেখ পাসপোর্ট করছো ভালো কথা, টাকা 1200 দিয়েছ আর তো দুন লাগবো, ভালো কথা তে আর কেউ দাম লাগবো না থাক, ঠিক আছে, পরে মা আবার করলো কি কয় দেখ কি করছি, চলতারবো আর আম ঘর চলাই দারবো চার বছর চলাই দেবো সমস্যা নেই, কারণ ওই ক্যাপাসিটি আছে পরিচিত আছে, পরে মামার এই কথা কইলো মামা আচ্ছা যেটা ভালো মনে করস কর, পরে মা আবার দুই তিন দিন গ্যাপ করলো, পরে আবার অত ফোন দিল যে মেডিকেল করতে হইব, এর ভিতরে কিন্তু আমার কোনো কিছু ডাক দেয় নাই, আমার কয় নাই, ঠিক আছে, কয় তোর আমার লাগবো না তোর মা আইলে,
ঠিক
আছে, পরে সাগর সাগরে করলো কয় আন্টি আপনি আহেন আপনার ছেলের আমার লাগবো না বইয়া বনানি আহেন, কোনো কিছু কয় নাই জানে নাই, একদিন দুদিন তিন দিন যায় মেডিকেল করলো, করার পরে আর তারপরে আমার কোনো কিছু মানুষ বিদেশ যায়, যার আগে তো মনে করেন হাত টিকিটটা আসে আসে না, টিকিট আসে যে এমুক দিন ফ্লাইট, ঠিক আছে, হাতে কোনো কিছু আসে নাই, পাসপোর্টের মধ্যে হাতে আসে নাই,
পাসপোর্টও হাতে আসে নাই
না, পরে পাসপোর্ট কি দিছে পাসপোর্টের ফটোকপি দিছে, ফটোকপি দিছে মানে পরে মনে করেন সবকিছু বার হইলো, হওয়ার পরে আমরা মনে করেন রসুলবাগে ছিলাম, মনে রসুলবাগে ছিলাম মানে যেই বাসায় ছিলাম প্রায় ছয় বছর ছিলাম, মানে এত সুন্দর এত ভালোভাবে ছিলাম, আর পিঠার দোকানে এত সুন্দর ভালো জায়গা ছিল, মানুষের খালি দেখতে কেমনে গেলি এত ভালো জায়গা থেকে কেমনে গেছিস, ঠিক আছে, এত সুবিধা, আমরা দোকান আছিল মানে এলাকা তো মনে করেন যে ঢাকা শহর যে কোনো জায়গায় দোকান বলে এলাকা না, যে কোনো দোকান বলে টাকা দিতে হয়, দিতে হয় না চাঁদা দিতে হয় না,
যে কোনো জায়গায় চাঁদা লাগতো না,
চাঁদা লাগতো না মানে মানে অন্য সবার কাছে নিত, আমার কাছে নিত না,
আচ্ছা,
প্রথম যে সময় দোকান বয়েছে সেই সময় মা আর কারোর কাছে কয় নাই, অনেকদিন মামা জন্ম হয়েছে ঢাকায় মা আর কারোর কাছে কয় না, কর পরে মানে কেনা জমি কয়ে দিছে, পরে কইছে আপনি মানে যে টেকা চাইছে এর কাছে আবার আরেকজন ফোন দিয়ে কইছে কই তুই মহিলার কাছে টেকা চাইছে তুমি টেকা পয়সা চাইবি না, ঠিক আছে, শেষ গেল, তারপর থেকে মার কাছে আর কি টেকা চাইতো না, শুধু একটা জায়গায় টাকা দিত মানে পুলিশে দিত তো 20 টাকা,
আচ্ছা,
যতগুলো দোকান আছে রাস্তার আশেপাশে সবগুলোতে 20 টাকা দিত,
ঠিক
আছে, তারপরে আস্তে আস্তে পুলিশে রেডিও বাড়লো, পরে মনে করেন মা এটা বাড়াইলো, অন কি হইব মানে দেশে যাইব, দেশে যাইব অন জিনিস হতো মেলা জিনিস হতো মানে সবকিছু জোড়াইছে, তোর সবকিছু জোড়াই দিলাম, ঘরে কিছু লাগলো না, খালি তোর একটা গাড়ি লিতে দিলে তোর তোর আর কোন সমস্যা হবো না, ঠিক আছে, কয় তাহলে আমি যাই তুই ইয়ে হইস না, গাড়ি চালাস তাহলে ঢাকায় চালাইবে আর না এলে বাড়িতে ব্যবস্থা করে চালাইবে,
আচ্ছা,
ঠিক আছে, পরে মানে কি কমু পরে ইয়েলাম গাড়ি বা করলাম বা করে, পরে বন্ধু আছে রশিদ আর কয়েকজন ছিল, পরে দৌড়াতে গেলে মাল ছামানা নামাইলো, আর আমি ওদের গাড়ি চালাইতেছি ঠেকার জন্য, বাড়িতে তো আমার টেকা লাগবো,
পরে তখন আপনার মা দেশে
দেশে, পরে আমি টেকার জন্য গাড়ি চালাইছি, পরে গাড়ি চালাইছি বৃহস্পতিবার দিন, পরে টেকা আনলাম, আইনা ওই টেকাটা কারেন্ট বিল দিলাম, রুম ভাড়া দিলাম কারেন্ট বিল দিলাম, পরে গাড়ি ভাড়া হচ্ছে 3000 টাকা গাড়ি
ভাড়া,
পরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মাল সামনে নামাইলাম, মানে বাড়িতে এসে যায় নাই মানে গ্রামে যায় নাই, একটা মানুষ যদি এক জায়গায় যায় রেডি হয় হওয়ার পরে যখন জায়গায় যাইতে পারতেছে না, ওই মানুষ তো অবশ্যই ফোন দিব দিব না যে কি অবস্থা আমার বা করে কি আমার সবকিছু খালি করে তখন আমার নেওয়ার নাকের লেগা স্বাভাবিক সবাই কইব যে কোনো মানুষই কইব আমার সবকিছু ছাড়াই দিয়া তুমি দেরি করতে আছো গেলে ঠিক আছে পরে মা ফোন দিত কিরে তুই আমার সব পুজো খালি করে দিয়ে আমার বই আসতে গেলে ওনা আমার আসতে গেলে ঘোরালে এক মাস কইছে এক মাস হতে নিব এক মাস গেল দুই মাস গেল সাগর টিকিট কাটতে পারে দেবো নান কথা কিছু মানুষ তো দেখি যে আমাদের অনেক বন্ধু বান্ধব গেছে আমিও তো এয়ারপোর্ট লোক না আমার আত্মীয় স্বজন না গেলো তো বন্ধু বান্ধব তো গেছে দেখছি তো যে যাওয়ার আগে হাতে টিকিট থাকে পাসপোর্টটা থাকে টিকিট কু পরে কোথায় কয় টিকিট দিব সাগরে টিকিট আনবো গেল মানে সাতাশ দিন গেল মানে সাগরে টিকিট কাটে টিকিট এত লাগে মানুষের টিকিট কারে ফ্লাইটে মুখ দিন অমুক দিন আর যদি বাইসে কোনো ভিআইপি যায় থাকে বা কোনো কিছু থাকে তাহলে একটু সমস্যা হয় একটু লেট হয় বা অমুক দিন চেঞ্জ হয় কিন্তু টিকিট কাটলে তো কোনো চেঞ্জ হয় না তারিখ যেদিন এদিন এদিন উইব ঠিক আছে পরে কয় না এটা নানান কিছু কইল বুঝছিল বুঝাক গেল লাস্ট ইয়ে করলো হইলো টিকিট কালে লোক আপনার রাত্রে দশটা থেকে আপনি থাকতে এয়ারপোর্ট
আচ্ছা কোন দেশে যাচ্ছে সৌদি আরব
সৌদি আরব হ্যাঁ
আচ্ছা কাজ কি হবে সেটা জানতো
পরে কাজ বাসার কাজ বাসায় আপনি এই হারিফেদুল দিবেন পাকশা করবেন আর রান্না করবেন এই ঠিক আছে পরে গেল এয়ারপোর্ট আইলো আসার পরে খালে এলাম পরে মহিলা তাদের ফোন করে তাদের আসো আসলাম আসার মতো মনে করেন দুই মনীষা খারার সময় দেয়নি তাড়াতাড়ি ধরেন চলেন তাড়াতাড়ি যে মহিলা আসলো দুটা মহিলা আসছে দালালের বউ আর একটা মহিলা দুই মহিলা ভিতরে নিয়ে যাবো বুকরা ফিন্দা পরে পাসপোর্টের পাসপোর্ট আছে বই আছে আর টিকিট এই টিকিট এটা হারাবেন না হাতে রাখবেন যা কিছু হোক মানে কোন সময় এটা নেই মহিলার হাতে ধরা মহিলা মার হাতে ধরে আমার টাইন নিয়ে গেল চলেন মানে হাতে ধরা তাদের নিয়ে গেছে গা ঠিক আছে মানে একটা মানুষ বিদেশ গেলে সুন্দরভাবে একটা বিদায় নেয় না দাদাই আছে ভালোভাবে থাকি আসে বিষয় নেয় না দইরা যাই যাচ্ছে আর কইতেছে দালালের বউ একদম দুইটা মহিলা আছে একজন মহিলা তো ভিতরে নিয়ে গেছে নিয়ে গেছে আর আরেকজন মহিলা দালালের বউ বুঝতে কয় তুমি কারো কাছে কিছু কয় না আর কেউ জিজ্ঞেস করে কি তাহলে কয়বা যে বেড়াতে যাইতেছে ঠিক আছে এই কথা মানে একটা মহিলা বিদেশ থেকে ঘুরে আছে সৌদি বাসার কাছে পাড়া না কারণ অনেক ঝামেলা আমি সৌদি থাকি আইছি
দুই বছর
থাকি আইছি পরে কয়েছে এই মহিলা কি কয় মহিলা কয়ে আছে কেউ কাছে না করার জন্য আমি তো সবার কাছে কই দিয়েছি কয় অনেক 15,000 আছে ঠিক আছে পরে গেল মহিলা কইতেছে কারো কাছে কয় না মানে বই রইলাম আর মায়ের ফোন দিতেছি মানে কইতেছে কয় মুখ যায় আছি মুখ যায় আছি পরে লাস্ট ফোন তো ইয়া প্লেন উঠার আগে প্লেন উঠছে ওইটা বইছি ফোন দিছি ইসি কইছে আমি প্লেন উঠে বইছি মানে সারবো মানে ওই ফোন তো কথা বইছি এই নানুরা তো সামালতে পারি না কান্দাছে দুম কান্দা কান্দাছে রাত্রে আর ঘুমায় নাই কদিন ঘুমায় নাই আমার ফুতে গেছে আমার তো আমার মেয়ে আমার সাইডে গেছে গা সবাই সাইডে গেছে গা আর কান্দে পরে গেল তারপরে ফোন দুদিন পরে মনে ফোন দিছে ক আমি আইছি দেখ গেল যার পরে কয়েকদিন পরে মায়ের ফোন দিছি ফোন দেওয়ার পরে কয় কান্দাছে কি হয়েছে কয় না আমি কিছু খাইতে পারি না ইয়ে করতে পারি না দেখ মানে বেশি একটা কিছু ইয়ে নেই আমি জানছি মানে যে বাসায় গেছে প্রথম ওই বাসা মানে কাপড় চোপড় নিয়ে গেছে মানে টলি ব্যাগ ব্যাগ মাঝারি ব্যাগ গুলা টলি ব্যাগ ওই ব্যাগ গুলা একটা ব্যাগ কাপড় ভরে দিছি আর মানে রুটি দিছি বড় মানে পিস রুটির প্যাক গুলা দুইটা প্যাক দিছি সিরা দিছি 1 কেজি গুড় দিছি চিনি দিছি মানে আর যে শুকনা মরিচ আমরা তো মনে করেন যে বাঙালি মানুষ মানে মরিচ হইলে ভাত তুলে ধরলে ভাত খাইতে পারি ঠিক আছে পরে শুকনা মরিচ এক পুরা এক ডিব্বা মানে শুকনা মরিচ ভাইটা নিয়ে গেছে ভাই এনে খাইবো ওনে তো খাইতে পারবো না পরে মনে করেন ওইগুলা সব রাখা দিয়েছে।
বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আর যারা আমাদের এই অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান, সবগুলো একসাথে পেতে চান, তাদেরকে আমরা বলব চলে আসার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। ওকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokiyo.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা এফ এম 90.4 এ। আপনারা শুনছেন জীবন গল্প, আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমরা গল্পের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা কথা না বাড়িয়ে রাব্বির কাছে আবারও ফিরছি। রাব্বি, আমরা যেখানটায় ছিলাম তারপর
রাখার পরে ইয়াতে গেল, এই ওই আরেক জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দুইটা ড্রেস নিয়ে গেছে। মানে কথা আসছিল কি, যাওয়ার পরে উপাসার পরে কি মার্কেট করে দিব আর সিম কিনে দিব। কোন কিছু করে দেয় না। পরে বাসা তো বুঝে না, কাম করে মারে। যাক গেল, এক সময় গেল। ওখান পরে আমরা বুঝি যাক কয়েকদিন গেলে ঠিক হয়ে যাব, ঠিক হয়ে যাব। পরে আবার মারে ফোন দিলাম, মা পরে কান্দাছে, ফোন না দিলাম তো মরে যেতাম গা। কে কয় আমার দম হয়ে গেল, মরে যেতাম, ফোন দাও তো আমার দমটা ফিরে আইসে। বিকেলে কয় এখানে আমার কথা ছিল সবকিছু দিব, দেন আমার অবসর করার জায়গা। আর লো প্রেশারের রুগী, লো প্রেশারের রুগী এমনি মানে এই ভালো আছে নাই, লো প্রেশারের রুগী প্রেশার কমে গেলে শেষ। আরো শৈল দুর্বল প্রতি বছর
একটা
করে
মনে
করেন যে বাচ্চা মনে করি করে
এখান
থেকে ফোন দিলে ফোন সহজে ধরে না। মা কি করে, দারোদা যখন ফোন বাজে, মা মনে করেন টানে আমার ছেলে ফোন দিছে, আমার বেবি ফোন দিছে, ফোন দিছে, দেয় না দেয় না, অনেক করছি পরে পরে ফোন দেয় পরে কথা কয়। পরে মা কি করে একবার তালা দেয়
কথা কয়
পরে এইখান থেকে টেকা পরে ফোন দিলে তো টেকা কাটে অনেক, কুলাতে পারি না। আড়াইশো দিন সেটা বললে ভীষণ কথা কই না। পরে এমনি কথা কই, কথা কর পরে মা কথা কয় আমাদের এখানে এই সমস্যা আমার, মানে এই দুই মাস তিন মাস চলে নাইলে দশটা তেরোটার বাসা পাল্টাইছে, না হইলো খালি বাসা চেঞ্জ করতে, খালি বাসা চেঞ্জ করতে আছে।
কালে বললাম যে দামমান দামমান বলেন না তুই,
শুনি তবে হইছ।
পরে অন্য বাসা চেঞ্জ করতে আছে আর মনে করেন মানে বিভিন্ন বাসায় কাম করায়, কাম করায় ঘরের ভিতরে বন্ধু করে রাখে, বাড়িতে ফোন দেয় না। একটা লোক আছিল ওই পাবনা, পাবনার হওয়া ওই পাবনার লোকের দিয়ে আমার মহিলা টাকা পাঠাইছে, ঠিক আছে 15,000 মতন পাঠাইছে, ঠিক আছে। পরে পাঠানো পরে এখন ওই লোকে ওই লোকের কইলাম যে ভাই দেখেন তো মার ওইখান থেকে কেউ নাই আর নতুন মানুষ আর কোন সময় বিদেশ যায় নাই, বাসা টাসা যায় না, আপনি যাই একটু হেল্প করেন। আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না, ঠিক আছে আপনি চিন্তা করেন, আপনার মা আছে আমি। পরে ওই লোকে যায়, ওই লোকের সাথে কথা বলতে দেয় না, ওখানে ওই লোকের কথা বলতে দেয় না। ওখান লোকের কাছে এটা এটা কইতো, লোকের টিয়া দিত, কাটাই না দিলে আমার ফোন দিত, পাঁচ মিনিট ছয় মিনিট কথা কইতো। পরে গেল মানে গেলার পরে ওই লোকের বাসা যাইতে দেয় না, ওই লোকের ফোন দিতে ভাই আপনি জান না আমাদের মাত দ্বারা তো যাইতে যায় না, আর ওই ইয়া বাসার মহিলার বেশি একটা ইয়া না। পরে আমি কইছি তাহলে মারে দেখেন ক কেমনে দেখবো, বাসা তাকে যাইতাম আমরা বাসা দেখতেও পারি না। পরে মা আমার মিস কল দিল, আমি গাড়ি চালা দিচ্ছি, পরে গাড়ি আরেক ড্রাইভারটা বদলে দিয়া পরে আমি নামলাম, নাই টাকা বললাম 300 দৈরা। পরে মারল কথা দিচ্ছে, মা কথা কয় তো তুই আমার যেমন কেন্দ্র বাসা কি যে কয় আমার মাধ্য করতেছে কাম না, মানে এই কাম না করলে খালি মারে, আর আমি কাম কেমন করাম, আমার এখানে কথায় কথায় এনে লাত্তি মারে, বাচ্চা একটা ইয়া মারে, তেন আমার এখানে সমস্যা জান দেখছি দেখছি, তারপর আমার এনে মারে। পরে নানান কথা কইলো, কয়ার পরে আমি ওই পার্টনার লোকের ফোন দিলাম, বললাম ভাই একটু মা নাকি সমস্যা, আপনার তো সব কইছি, মানে কইছে ভাই আমি কি করবো, মানে আমার বাসায় ভিতরে ঢুকতে দেয় না, মানে আপনার মার ফোন দিলে আপনার মা মানে কতন পরে পরে ফোন দিছি বললে এবার দু এক কথা কয় আবার আবার কাটতে দেয়। পরে এই কথা আমার মা কইতেছে কয় তুই একটা ব্যবস্থা করবি না, নাহলে আমি না মরণ লাগবো। আমি গেলাম বাড়িতে, ঈদে বাড়িতে গেলাম, বাড়িতে যাই নানির নানির কথা কয়েছি, নানির কথা করার পরে কেছে নানি আপনার মিল দিয়ে কথা কন কথা কয়েছে, কথা করতে মনে করেন দুম কান্দা, মানে এন তো কান্দা আছে এন তো কান্দা আছে, আগে তো দুই তিন দিন কান্দতেই আছে। পরে ফোন দিলাম কারে, আমি তো মনে করেন আমি তো ঠিকছি ঠিকছি, আমার তো ওরকম ভাবে কথা কইতে হবো, ভালো করে কথা কইতেছি, কথা পরে রতন ভাই গেছি, রতন ভাই দেখেন না মার সমস্যা, মার সমস্যা আপনি কেউ দেখেন না, আমার সাগর ভাই কোন তার মাঝখানে আমি এই যে সাগর ভাই ফোন দিছি, ফোন দিয়ে সাগর ভাই মার সমস্যা তাহলে আপনি ইয়ে না কয় তুমি কেটা, আমি চিনি না, আমি চিনি না তুমি কেটা, হ্যাঁ এই কথা বলছি তুমি কেটা আমি চিনি না, তুমি রতন রতনে ইয়ে করছে না তুমি রতনটা ধরো। আমি পরে কইছি যে পরে আমি কইছি আপনি আমার চিনা না তখন না, আমি এয়ারপোর্ট নিয়ে গেছি রতনে নিছে না আপনি আপনার বই নিছে ভাই রতনে সব কুচু কুচু রতনে যা ধরো। আমি দিলাম রতনের ঠেলা, রতন ভাই মানে আপনি কি কন ঠিক আছে। পরে আমি কইছি রতন ভাই যে আপনি যদি কোনো কিছু না করেন তাহলে আমার ব্যবস্থা আমি করবো ঠিক আছে, ঢাকা বাংলাদেশে ইয়ার অভাব নাই এখন ঠিক আছে, সাহায্য জরুরি করার অভাব নাই ঠিক আছে, টেকাদার না ফেলে অন্য কিছু ধরলে করুন যাবো। পরে কইছে কয় কি করবি, আমি কিন্তু যেটাই করাম করাম। পরে কইছে কয় আচ্ছা আমি দেখতেছি, পরে ফোন দিল বলে অত শিখতে গেছে গা, পরে কি হয়েছে, পরে আবার ওই সাগর ভাই আবার রতন ভাই গেছে কয় তো ছেলে তো খারাপ আমার বাজে ব্যবহার করলো। পরে ওই সাগর আবার ফোন দিছে, ফোন দেওয়া কইতেছে কয় তোমার মা তোমার মার লোক কথা কইছি চিন্তা করো না ভালো আছে শেষ ঠিক আছে। আমি ঠান্ডা রইলাম, তো দুই তিন দিন পর আবার টেকা বললাম মোবাইলে, পরে ফোন দিলাম দেখো মা কি সাগর ফোন দিছে, সাগর ফোন দিয়ে সাগর ফোন রিসিভ করে না, আর সাগর বয়ে ফোন রিসিভ করে কি বাহানা ধরছে বাহানা ধরছে। যাক পরে আমি ইয়ে করলাম ঠান্ডা রইলাম, পরে ঈদে বাড়ি গেছি নানির সাথে কথা বললো, আমি ফোন দিলাম রতন ভাই কি করবেন, পরে কয় সাগর ফোন দিয়েছি
সাগর,
পরে সাগর ফোন দিছে সাগর ভাই কি করবেন, কয় বাসা চেঞ্জ করে দিলে বাসা চেঞ্জ করে দিয়েছি। পরে আমি বললাম বাসা তো চেঞ্জ তো প্রতিদিনই করতেছে, আমি করলাম যে বাসা চেঞ্জ করলে তো না, করার পরে সাগর ভাই কইলাম যে আচ্ছা ভাই আজকে যদি আপনার মা এই জায়গায় থাকতো আপনি কি করতেন, কিনলে কি আমার মা থাকবো, তোর মার মতন আমার মা নাকি, এটা গালাগালি শুরু হইলো। পরে কি কয় তোর মার মানে কি বিশ্রী কথা কিছু বলার মতন না, পরে ওইগুলা মানে কইলো তোর মারে বিদেশে ফালে কি করবো জানোস তুই, এই কইলো করার পরে আমি কি কমু, পরে আমি কোন গালালি করি নাই, আমি কইছি আমার কয় কি তোর কত বাপ আছে তুই লয়ে গিয়া আমার কি কমো আর মানে মানে যেগুলা কই বলছে। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে দেখ মনে ঠিক আছে আমি ডাকাই যাচ্ছি, রতন ভাই কইলাম যে আমি ওই যে আমার এই গালালি করলো বৃষ্টি গালালি করলো কি লেগা আমনের কি আমার মা কুলো গায়ে লয় নাই বড় গায়ে নাই পালে নাই করছে না আপনার মার মতন দিয়ে আমার মা। পরে কইতেছে ঠিক আছে ঠিক আছে তো আপনি এই ইয়ে কেমনে ফালালে, পরে কইতেছে ফোন দিয়েছি, পরে সাগর বউ ফোন দিল, পরে সাগর বউ কথা গেল কথা মানে আর্জেন্টিনা খেলা গেছে কবে ওই কয় তারিখে তুমি সঠিক নামটা মন নেই প্রথম খেলাটা গেছে ওই দিনকা, পরে আমি আর্জেন্টিনা খেলা দেখতে গেছি পরে ফোন দিয়ে সাগর বউ ফোন দিয়ে কথা বলতেছি, পরে বলতে গেছে তোমার মা কি হয়েছে, আমি কি হয়েছে আপনার স্বামী তো সবকিছু কইলি আমারে সুন্দর সুন্দর কথা কইলো, আমি স্বামীর কাছে জিজ্ঞেস করেন আমি স্বামী আমি খারাপ কথা বলছিলাম আমি খালি একটা উদাহরণ দিয়েছি ধরেন আপনার মা যদি এরকম তাহলে আমার এরকম করে গালালি করলো কি লেগা কি লেগালি করলো, পরে আমি বললাম আপনার সাগর কাটা আমি চিনি না, আমি চিনি রতন রে। পরে গেল পরে আর বউ কথা বলতেছে, বলতেছে কয় যে তোমার মার কিছে, আমি আমার মার কিছে আপনি সব জানেনি শুনছেন, তাহলে আবার জিজ্ঞেস করেন কে ঠিক আছে। পরে পরে করলো কয় তুমি কি করবা করো গা যাও, আমার স্বামী তো মনে করো যাই কইছে কইছে তুমি কি করবা করো, আর যে অফিসে বাড়াইছে ওই 2 কোটি টিয়াদার লাইসেন্স কইরা পরে অফিসে বাড়াইছে ঠিক আছে, কি অফিসে অফিসে নামে কি করবা করো গা, আর তোমার তিতিমি গলায় একটা ফোন দিলে দেখবে তোমার ইয়ে নিয়ে গেছে গা, মানে প্রথম কইছে তুমি, পরে তুমি তো তুই গেছে গা ঠিক আছে। পরে আমিও মনে করেন হেরাজন তুই বাড়াই করছি, আমিও তুই বাড়া শুরু করছি, যে এরকম আল্লাহ এরকম করতে হইব, প্রথম ভালোভাবে করছি যে তুই বাসা আমার গালালি করছে আমার সামনে, আমার আমার কান নিজের কানে এরকম ভাবে আজ শুনে কে গালালি করতে হয় নাই। পরে গালালি করতে পরে এগুলা করার পরে আমার সাগর বউ বেড়েছে কর যা তুই কি করবি কর গা, তোরা ফোন দিলি তোর কে কার কে ফোন দিবি, থানায় যাবি যা, থানায় যাবি থানাতে ফোন দিব আম করে যা, থানা যায় আগে যাবো অফিসে, অফিসে যাওয়ার পরে ইয়ে করবো তোর তোর কোন বাপ, আর বউ একই কথা তোর কোন বাপ আছে তুই লয় গা ঠিক আছে। পরে আমি বললাম ঠিক আছে আমি কোনো বাপের চিনি না, আমি সাগর তো চিনি না, আমি কিছু চিনি না, আমি চিনি রতন রে, রতন রে কান ধরলে আমার মাথায় নিয়ে ফেলবো। পরে মনে করেন যে করেছে কয় আচ্ছা কি করবি করিস, ওই রতনও কই যাচ্ছে কত আমার ভাই কই, আমি আমনের ভাই কই, আপনার যে বাড়ি আহেন আপনার ফার্মও কই, এমনি আপনি ছুটে আইবেন আপনার ফ্যামিলি আছে না এনে। পরে কয়েছে কবে রতন পরের দিনই আমি তো ছিটতে গেছি গা, মানে গালালি করি নাই
সাগর ইয়া
আমি যখন কইছি দেশে যাবো তুই 2,20,000 টাকা দে তাহলে তুই জাগা ঠিক আছে, আমার কাছে 2,20,000 টাকা নিছে মা আমার এই কথা, এই কথা শুনতে আমার 5,000 টাকা দেখা 2,20,000 টাকা সাগর কয় কি কখন দু তোর মারে নিয়ে আস তাহলে তোর টিয়া দিতে টিয়া তোর মানে আমি আগে তুই কথা আছেন না আগে কি কথা ছিল। পরে অল্প গালালি হলো আর বউর সাথে কথা বললাম, কথা বলে বউর কইলো নানান কিছু বললো। পরে আমি লাস্ট কইলাম যে আচ্ছা আমি আপনি তো বললেন আমার কোন বাপ আছে, দিহি যদি বাপটা পাই তাহলে নিয়ে মনে, আর আপনি আপনার তো পামো না তো রতনটা দলে কান্ডাল নিয়ে মাথায় করবো এমনি। পরে বলেছে আচ্ছা যে পুনে বই হয়েছি আমার সাথে তুমি জানিস তুই আয় ঢাকায়, আমি তো ঢাকায় যাচ্ছি ঠিক আছে। পরে কে আচ্ছা আয়, পরে রতনে আমাকে বাসা ঘরে গেল, যাওয়ার পরে মাল লয় কথা কইল, কথা কর পরে মানে 400 টাকা 450 টাকা বুঝছিলাম। পরে মার সাথে কথা কইল, মা পরে নান সবকিছু বিস্তারে ভাঙা করল, দেখ রতন আমার এই ঘটনা, আমার খালি বাসা চেঞ্জ করে, বাসা চেঞ্জ করে আর মনে করছে মারে আর ঠিক খাইতে আই না, খাইতে আই না, মোবাইল সিম কিনা দেওয়ার কথা আছে সিম কিনা দেয় না, খাইতে পারি না, বেতন দেওয়ার কথা আছে বেতন দেওয়ার কথা আছে, আমার কিছুই পাইতেছি না আমি কেমনে কি করাম, তোকে ব্যবস্থা নিতে না ঠিক আছে। পরে মানে নানুর সামনে মামার সামনে রতন ভাইয়ের সাথে কথা হইল, পরে আমি মানে রতন ভাই আবার আমার হুমকি দিছিল যে তোর বাড়িতে আমি সাইজ করবো, আমি তো বাড়িতে আমি আয়েন আয় দেয় না কারে কারে সাইজ করে। পরে বাড়িতে গেছে, বাড়িতে যাই আমার ভালোভাবে কথা হইল, কোনো গেঞ্জাম হয় নাই। পরে সুন্দরবাবু মাল মার সাথে সুন্দরবাবু কথা হল, কথা হওয়ার পরে আমি ঠিক আছে করাম কিভাবে
কিছুই
জানি না, আমার ঘরের ভিতরে 4 দেওয়ালে বন্দি রাখে, গাড়ি এক কানে গেলে আমার গাড়িতে নামতে দেয় না, আমার এক পা চাইল দেয় 5 দিন খাই কি দেখাই, আমি এক পা চাইলে একদম চলে ভাত এমনি নষ্ট হয়ে দেখা, বিদেশের চাল আর দেশের চাল অনেক পার্থক্য, আমরা বাঙালি মানুষ অন্য কিছু না মানে না খায় থাকতাম কিন্তু ভাত তো না খায়
থাকতাম,
ভাত তো না খায় থাকতাম না কিন্তু ভাতটা তো শান্তি মতন দিটা ভাত খাইতে মনে শান্তি লাগবো, এই মনে করেন যে মা এরকম ভাবে বুঝাইলো, বুঝানি পরে তো মনে করেন রতনে কি করবো আচ্ছা দেখেন। পরে আমি কইছি যে রতন ভাই কালকে আমি ফোন দিছি যে রতন ভাই আমি একদম আইসি আর আমনি কি করেন, পর তো সমস্যা হইব আমনের, দেখ যেটা ভালো হয় কর, আমি যে ভালো হয় তো যাইতেছি তো ভালো হয় দেখেন যে কি হয়, ক আচ্ছা কয় দানবন্দি 4 নম্বর রোডে ইয়ে আছে অফিস আছে আর আরেকটা লোক আছে কি নাম না করলো জানি মুস্তুফা এই শনি ক্লাবের এনে, মা কইল কই মুস্তুফা দেখ ধর জিজ্ঞেস করতাম মনে করেন এই মহিলাটা খুব খারাপ মানে কথায় কথায় মারে,
এখন আছে কোথায় কাজ কি করছে,
এখন মনে করেন জামমামে আছে,
আচ্ছা
কালকে নিয়ে গেছে, কালকে আপনার
লাস্ট কবে কথা হয়েছে আপনার,
কালকে কথা হয়েছে
এরপর আর কোনো কথা হয়নি?
রাত্রে 9টার দিকে কথা হয়েছে।
আচ্ছা, এরপর আর কোনো কথা হয়নি?
না, পরে আর কথা হয়নি।
কি কাজ করতেছে উনি?
এখন কাজ করতেছে, মনে করেন বিভিন্ন বাসা নিতে আছে, কাজ করা যাচ্ছে, কাপড় ধুয়ে যাচ্ছে, এটা এটা করা যাচ্ছে। কাপড় তো মনে করেন অবসর করে না, কেমনে কাপড় দিব?
এখান থেকে যখন বাংলাদেশ থেকে নিয়েছিল তখন কি বলেছিল, কি বলে কাজ করাবে, কি কাজ করবে?
এখান থেকে যখন নিচে বলছে যে আপনি বাসায় কাম করবেন, দুইটা বাচ্চা আনবেন, আর টুকটাক তিনজন মানুষের কাপড় আর কি বুঝেনি, এগুলো করবেন, আর গড় মোচা তো আলাদা।
কতদিন হলো গেছে?
এই 3 মাস আগে চলতেছে।
এখন ফিরে আনার জন্য কি করবেন, কোন চিন্তা ভাবনা আছে?
এখন ফিরে আনার জন্য মানে মা বলল তুই আমার কোনো চিন্তা কোনো কিছু করবি না, আমি নাকি মরমু কয়, সাগর তো সাগর ফোন দিয়ে সাগর রিসিভ করে না।
এই একটা রাজিয়ার মতো বাংলাদেশের অনেক রাজিয়ার অবস্থাই খুব করুন। আমরা বারবার বলি, সরকারের পক্ষ থেকেও বলা হয় যে অবৈধভাবে নিশ্চিত না হয়ে কোনোভাবেই বিদেশের পথে পাড়ি জমাবেন না। আমি এর আগেও এমন কিছু কিছু গল্প আপনাদের সামনে হাজির করেছি যেগুলো রীতিমতো দুঃসহ, শোনা যায় না, নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম কি অবর্ণনীয় কষ্ট তাদের করতে হয়। এটার দায় আসলে দুই পক্ষে আমি মনে করি। একটা হচ্ছে কর্তৃপক্ষ আমাদেরকে সচেতন করছে, কিন্তু আমরা দালালের খপ্পরে পড়ে এইরকম অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছি এবং নিজ ইচ্ছায় লোভে পড়ে। ভালোই তো ছিল এরা, তারপরেও এই বিদেশের পথে পা বাড়িয়ে এখন দেখেন, এক বছর একটা হচ্ছে জীবনযুদ্ধ ছিল, 1-1.5 বছর মাকে বাঁচানোর। ওই যুদ্ধ বাংলাদেশে থেকে এই ছেলেটা করেছে, পয়সা কোত্থেকে এসে জানে না, কিন্তু এখন সে কোথায় কিভাবে আগাবে? কারণ এই যে দালালের খপ্পরে পড়েছে, যে টাকার কথা বলতেছে, এই টাকা যদি দেয়ও তাহলেও কি তার মা ফিরে আসবে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এখন তো ফোনে কথা বলতে পারছে, এমন হতে পারে যে ফোনে আর কথা বলতে পারলো না, কিছুদিন পরে কোথায় আছে কিছুই জানে না।
মৃত্যু
হইতে পারে,
এবং বাংলাদেশ
আজকে যেহেতু ছেলেটা এখানে জীবন গল্প বলেছে, আমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করবো, আমার সার্কেল যারা আছে, আমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করবো, আমার পরিচিত যারা আছে, আমি অলরেডি কাজ করা শুরু করেছি, যখন এসে বলেছে আমি ফেসবুকে আমার পার্সোনাল প্রোফাইলে ওদের মা মানে রাব্বি এবং নানি ওনাদের একটা ছোট্ট ভিডিও আমি পোস্ট করেছি, তারপর অনেকেই আমাকে নক করেছেন, ও গিয়ে হয়তো তাদের সঙ্গে কথাও বলেছে এবং যোগাযোগ করেছে, রেজাল্ট কি হয় আপনাদেরকে আমি জানাবো। আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদেরকে, প্লিজ রেল স্টেশনে থাকেন, রেল স্টেশনে থাইকা আপনারা আমার সঙ্গে দেখা করতে আসছেন, গল্পটা বলতে আসছেন, হয়তো গল্প বললে কি ওদের উপকার হবে জানি না, কিন্তু এবং আমি শুধু রিকোয়েস্ট করব যে সাধারণ মানুষ, আপনারা যারা এই গল্পটা শুনলেন আজকে, বিদেশের পথে পা বাড়ানোর আগে বিদেশ অবশ্যই যাবেন, দেশের জন্য পয়সা পাঠাবেন, পরিবারের জন্য পাঠাবেন, ভাগ্য উন্নতি করবেন, সেটা প্রয়োজন আছে, কিন্তু শতভাগ নিশ্চিত না হয়ে কোনোভাবেই দালালের খপ্পরে পড়ে বিদেশের পথে পা বাড়াবেন না। এই ছেলেটার মা ছাড়া কিন্তু কিছু নাই, এবং এই ভদ্র মহিলা তার মেয়েটা ছাড়া কিছু নাই সেই অর্থে, এবং ওই মায়েরও এই সন্তান ছাড়া কিছু নাই। কি দরকার ছিল তো পয়সা কামানোর? আচ্ছা ঠিক আছে, পয়সা কামানোর একটা হালাল চেষ্টা তারা করতে পারত, একটা সৎ উপায় চেষ্টা করতে পারত, প্লিজ এমন কিছু করবেন না, এমন কিছু করবেন না যাতে করে পুরো ভবিষ্যৎটাই শেষ হয়ে যায়। একজন রাজিয়াকে দিয়ে শত শত রাজিয়াকে সতর্ক করার জন্য আজকের এই এপিসোডটা, আমরা চেষ্টা করব রাজিয়াকে এই বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যেভাবেই হোক না কেন, তাওয়াক্কাল তো আল্লাহ, কিন্তু কোনোভাবেই আপনারা ভুল করবেন না, প্লিজ অবশ্যই বিদেশে যাবেন, কিন্তু বৈধভাবে, কোনোভাবেই দালালের খপ্পরে পড়ে না। 10,000 টাকা দিয়ে বিদেশে যাওয়া যায় না, 10,000 টাকা দিয়ে বিদেশে যাওয়া যায় না, পাসপোর্ট হয়নি এরকম অবস্থায় বিদেশে যাওয়া যায় না, এবং এগুলো যদি আপনাকে পাঠায় তাহলে বুঝেই নিতে হবে যে ভিসা আপনি পাননি, পাসপোর্টে কাজের নিশ্চয়তা পাননি এবং আপনাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে, তার মানে ধরেই নিতে হবে
যে
এবং অবর্ণনীয় একটা ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। জেনে শুনে এই বিষ পান করবেন না। ভালো থাকুন সবাই।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।